الحمد لله رب العالمين، وأصلي وأسلم على نبينا محمد وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين وسلم تسليما كثيرا. وبعد، السلام عليكم ورحمة الله وبركاته. أحبتي في الله، إمام ابن القيم رحمه الله عدة الصابرين وذخيرة الشاكرين এই গ্রন্থ থেকে আলোচনার ধারাবাহিকতায় গত দিনে আপনাদের সাথে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করছিলাম সেটা ছিল সবরের মর্যাদার পার্থক্য, যে কোন ধরনের সবর বেশি উত্তম। তো সেই আলোচনায় বলা হয়েছিল যে ইচ্ছাপূর্বক যে ধৈর্য ধারণ করা হয় সেই ধৈর্য ধারণটাই, এটাই হলো মর্যাদার দিক থেকে অধিক উত্তম, এবং এইটার জন্যই মানুষ প্রতিদান প্রাপ্ত হয়, সওয়াব প্রাপ্ত হয়। পক্ষান্তরে বাধ্যতামূলক ভাবে যে ধৈর্য ধারণ করতে হয়, যেটাকে সবরে ইজতিরারি বলা হয়, সেই সবর কাফির মুসলিম মুনাফিক ফাসিক সবাই করতে বাধ্য। আর যে ধৈর্য ধারণটা মানুষ তার ইচ্ছার মধ্যে আছে, তার নিয়ন্ত্রণের মধ্যে আছে, যেটা সে চাইলে করতে পারে এবং চাইলে যেটা নাও করতে পারে, এমত অবস্থায় যদি কেউ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আওয়ামির বা তার আদিষ্ট বিষয়ে ধৈর্য ধারণ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিষেধকৃত বিষয়ে থেকে ধৈর্য ধারণ করে, তাহলে সে সওয়াব প্রাপ্ত হবে। এবং এই সাইটাকে বলা হয় সবরে ইখতিয়ারি। এই সবরে ইখতিয়ারিটি হচ্ছে সবচেয়ে উত্তম, এবং এইটাই এইটার কারণেই মূলত বান্দা প্রতিদান প্রাপ্ত হয়। আজকের আলোচনা যে বিষয়বস্তু, এই বিষয়বস্তুটার সম্পর্কে আমি আপনাদের প্রথমেই বলে রাখি, বিষয়বস্তু আমরা 2 মিনিটের মধ্যেই শেষ করতে পারবো ইনশাআল্লাহ। মূল বিষয়বস্তুটা 2 মিনিটের মধ্যেই শেষ হবে, তবে পরবর্তী যে আলোচনাগুলো, এই আলোচনার মধ্যে ইলম আছে। কারণ আমরা সবাই জানি যে ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ সহ আমাদের আহলে সুন্নাহ ওয়াল জামাআতের জনসমস্ত যে সকল উলামা মাশায়েখ রয়েছেন যারা দুনিয়া থেকে গেছেন, তাদের কথাবার্তা, তাদের লিখনী, এসব কিছুর পরতে পরতে এই উম্মার জন্য বেনিফিট রয়েছে, এই উম্মার জন্য, এই উম্মার জন্য ইলম রয়েছে। এখানে যে সাধারণ লোকজন যারা, তাদের জন্য বুঝার জন্য বলছি আমি, যে তাদের বুঝার যে বিষয়টা সেটা সেই হিসাবে যে বিষয়বস্তু, মূল বিষয়বস্তুটা খুবই সংক্ষিপ্ত। আর সেটা হচ্ছে যে সবর যে সবরের কোন প্রকার, কোন ধরনের সবর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে বেশি পছন্দনীয়, এটি হচ্ছে আজকের আলোচনার মূল বিষয়। কোন ধরনের সবর আল্লাহ তাআলার কাছে অধিক পছন্দনীয়। আমরা জানি যে সবর মূলত যেগুলোর কারণে বান্দা সওয়াবপ্রাপ্ত হয় সেটা হলো সবরে এখতিয়ারি। আর এই সবরে এখতিয়ারিটা হলো যে বান্দা তার ইচ্ছা করে সে তার স্বেচ্ছায় দুই ধরনের বিষয়ে ধৈর্য ধারণ করবে। একটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আওয়ামির, তিনি যে সকল বিষয়ে পালনের জন্য মানব জাতিকে আদেশ দিয়েছেন সেগুলোর উপরে ধৈর্য ধারণ করা, আর যেসব বিষয়ে বর্জন করার নির্দেশ দিয়েছেন সেগুলোকে বর্জন করা। এটাকে বলা হয় আদিষ্ট বিষয়গুলো পালন করা, এটা হচ্ছে আসাবরু আলাল আওয়ামির অথবা আসাবরু আলাল মামুর, আদিষ্ট বিষয়ে ধৈর্য ধারণ করা। আর যে সকল বিষয় থেকে নিষেধ করেছেন সেগুলো থেকে বিরত থাকার মাধ্যমে ধৈর্য ধারণ করা, বিরত থাকতে যেয়ে ধৈর্য ধারণ করা, এটাকে বলা হয় আসাবরু আলাল মাহজুর, আসাবরু আনিল মাহজুর, আসাবরু আলাল মামুর ও আসাবরু আনিল মাহজুর, নিষিদ্ধ বিষয় থেকে ধৈর্য ধারণ করা। এই যে দুই ধরনের ধৈর্য ধারণ, আদিষ্ট বিষয়গুলো পালনে ধৈর্য ধারণ, সবরের সাথে আদিষ্ট বিষয়গুলো পালন করা, এবং সবরের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিষেধকৃত বিষয় থেকে বিরত থাকা, এই দুই ধরনের সবরের মধ্যে কোনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অধিক পছন্দনীয়? দুই ধরনের সবরই করার জন্য বান্দা আদিষ্ট, তাকে যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশকৃত বিষয়গুলো পালন করতে হবে এই ক্ষেত্রে তার যেমন সবরের প্রয়োজন, ঠিক তেমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিষেধকৃত বিষয় থেকে বেঁচে থাকার উপরে ধৈর্য ধারণ করা এটার জন্য সে, এটাও তার প্রয়োজন, এটাও তার জন্য আবশ্যকীয়, দুইটাই কিন্তু আবশ্যকীয়। আসাবরু আলাল মামুর এটা যেমন আবশ্যকীয়, আসাবরু আনিল মাহজুর এটাও আবশ্যকীয়, এর মধ্যে কারো কোনো দ্বিমত নেই। এখন আজকের যে আলোচনা সেটা হচ্ছে যে এই দুই ধরনের মধ্যে, এই দুই ধরনের সবরের মধ্যে কোনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অধিক পছন্দনীয়, শুধু অধিক পছন্দনীয় যেটা এই বিষয়টা নিয়ে আলোচনা, কিন্তু দুটো বিষয় আবশ্যকীয়। তো এই ক্ষেত্রে কারো কারো অভিমত হলো যে আসাবরু আনিল মাহজুর অথবা আসাবর আন মাহারিমিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধকৃত বিষয় থেকে বেঁচে থাকাতে গিয়ে বেঁচে থাকার জন্য ধৈর্য ধারণ করা, সবর করা, এটা হচ্ছে উত্তম, এটা হলো কারো কারো অভিমত। এবং অন্য এক দলের অভিমত হলো যে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সকল বিষয়ে পালনের জন্য নির্দেশ দিয়েছেন সেসব বিষয়ে পালনের উপরে ধৈর্য ধারণ করা এটা হচ্ছে উত্তম। এই তো এটা কোনটা বেশি উত্তম, কেউ বলছেন যে আসাবরু আনিল মাহজুর এটা অধিক উত্তম, এবং কেউ কেউ বলছেন যে না আসাবরু আলাল মামুর এটা অধিক উত্তম। এই মানে মত পার্থক্যটা এটা অধিক উত্তমের ব্যাপারে, কিন্তু দুইটাই আবশ্যকীয়, এর মধ্যে কারো এ বিষয়ে কারো কোনো দ্বিমত নেই। এই হলো আলোচনার আজকে মূল বিষয়, সাধারণ মানুষের জন্য এটুকু এতটুকু বুঝেই যথেষ্ট। তুল্লাবুল ইলম যারা তাদের জন্য এই বাকি পরবর্তী আলোচনা যেটা, এটা আসলে যারা জ্ঞান অর্জন করতে চান জ্ঞান পিপাসুদের জন্য পরবর্তী আলোচনা, সেই আলোচনায় আমরা এখন যাচ্ছি। আসআলুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আত তাওফীক ওয়াস সাদাদ। ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলছেন যে এই বিষয়টা হলো যে কোন ধরনের সবর, আসসাবরু আলাল মামুর এটা অধিক উত্তম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অধিক পছন্দনীয়, না আসাবরু আন মাহারিমিল্লাহ এটা অধিক পছন্দনীয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। এই বিষয়ে হচ্ছে মানুষের মধ্যে কিছুটা দ্বিমত রয়েছে। কেউ কেউ বলেছেন যে নিষেধকৃত বিষয় থেকে বেঁচে থাকার জন্য ধৈর্য ধারণ করা এটা অধিক উত্তম, এবং এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অধিক পছন্দনীয়। এটা কেন, যারা এই অভিমত দিয়েছেন তাদের তাদের যুক্তি কিংবা তাদের দলিল হলো যে নিষিদ্ধ বিষয় থেকে বেঁচে থাকা এটা খুবই কঠিন জিনিস। ভালো কাজ সবাই করে, ভালো লোকরা যেভাবে ভালো কাজ করে, মন্দ লোকেরাও অনেক ভালো কাজ করে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধকৃত বিষয় থেকে বা নিষিদ্ধ বিষয় থেকে বেঁচে থাকতে পারে শুধুমাত্র সিদ্দিকুন, যারা সত্যিকার সত্যবাদী, যারা তারাই কেবল বেঁচে থাকতে পারে। ভালো কাজ এটা সবাই করে, কম বেশি সবাই করতে পারে, কিন্তু খারাপ কাজ থেকে কেবলমাত্র সিদ্দিকুন, যারা সত্যবাদী, প্রকৃত অর্থে যারা সত্যবাদী, তারাই খারাপ কাজ থেকে, মন্দ কাজ থেকে তারাই বিরত থাকতে পারে। এই জন্য আওয়ামির বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশকৃত বিষয় পালন থেকে, আল্লাহ নিষেধকৃত বিষয় থেকে বেঁচে থাকার উপরে ধৈর্য ধারণ করা, এটাই অধিক উত্তম। এটা হলো তাদের কথা এবং এটা একটা একটা যুক্তি। তাদের দ্বিতীয় যুক্তি হল যে সবার নিষিদ্ধ বিষয় থেকে ধৈর্য ধারণ করা, এই ধৈর্য ধারণটা হলো পুরোপুরি নিজের নফসের বিপরীতে একটা অবস্থান নেওয়া। আর নফসের বিপরীতে অবস্থান নেয়া, এটা হচ্ছে সবচেয়ে উত্তম কাজ এবং অনেক কঠিন কাজ। যেহেতু কঠিন কাজ, সুতরাং এটা এটা অধিক উত্তম। নফসের বিপরীত, নফসে আম্মারার বিপরীত কিছু করা, এটা খুবই কঠিন, এই যে সবাই করতে পারে না। সুতরাং নফসের বিপরীত অবস্থান নেওয়াটা এটা অনেক কঠিন, এবং এই ক্ষেত্রে যারা ধৈর্য ধারণ করতে পারে তারাই অধিক সওয়াব কামনা করতে পারে, আশা করতে পারে, এবং এটাই এটাই সবচেয়ে উত্তম। তাহলে তাদের প্রথম যুক্তি হলো যে ভালো কাজ, ফাসিক ফাজির, এমনকি কাফেররাও অনেক ভালো কাজ করে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধকৃত বিষয় থেকে সবাই বেঁচে থাকতে পারে না বা বেঁচে থাকে না। তো নিষেধকৃত বিষয় থেকে বেঁচে থাকার মধ্যেই হলো মুমিনের, মুসলিমের বৈশিষ্ট্য, এই কারণে এটা উত্তম। দ্বিতীয় যুক্তি হলো যে নিষিদ্ধ বিষয় থেকে বেঁচে থাকা, এটা হলো নফস সবসময় নিষিদ্ধ বিষয়ে করতে চায়, নিষিদ্ধ কাজ করতে চায়, এই ক্ষেত্রে নিষিদ্ধ বিষয় থেকে বেঁচে থাকা, এটা নফসের বিরুদ্ধে অবস্থান নেয়া। নফসের বিরুদ্ধে অবস্থান নেয়া এটা অনেক কঠিন কাজ, এবং এই কারণে এটার স্বভাব বা এটার প্রতিদান অনেক বেশি, এবং এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অধিক পছন্দনীয়। তৃতীয় বিষয়, তৃতীয় তাদের তিন নম্বর যুক্তিটা হলো যে নফস যে বিষয়টাকে বা যে জিনিসটাকে পছন্দ করে, এই বিষয়টাকে ছেড়ে দেয়া, আমি যার কারণে ছেড়ে দেব, যখন আমি কারো জন্য, কারো কারণে আমার নফস একটা জিনিস চাইতেছে, সেই জিনিসটাকে আমি পরিত্যাগ বা বর্জন করব অন্য একটা, অন্য কারো কারণে, তাহলে বোঝা গেল তখনই প্রমাণিত হবে যে আমি যার কারণে বা যার সন্তুষ্টির জন্য, যাকে খুশি করার জন্য আমি আমার নফসের কাঙ্ক্ষিত ওই বিষয়টাকে আমি ছেড়ে দিলাম, তিনি আমার কাছে অধিক, আমি তাকে বেশি ভালোবাসি। এটা এই এই যে এই বিষয়টা তখনই প্রমাণিত হয় যখন আমি নফসের, নফস যেটা চাইতেছে, নিষিদ্ধ কাজগুলোর প্রতি অন্তর সবসময় দাবিত থাকে, সবসময় অন্তর মন্দের দিকে দাবিত থাকে বেশিরভাগ, এই ক্ষেত্রে আমার, এই ক্ষেত্রে একজন মানুষের তার অন্তর মন চাইতেছে যে সে একটা নিষিদ্ধ কাজ করুক, এমত অবস্থায় সে যার সন্তুষ্টির জন্য ওই মন্দ কাজটাকে ছেড়ে দেবে, তখন প্রমাণিত হবে যখন সে ওই মন্দ কাজটাকে অন্য একজনের সন্তুষ্টির জন্য ছেড়ে দেবে, তখনই বুঝে যাবে যে সে যার সন্তুষ্টি অর্জনের জন্য ওইটাকে ছেড়ে দিছে, হ্যাঁ, তিনি তার কাছে অধিক প্রিয় এবং সে তাকেই সবচেয়ে বেশি প্রাধান্য দেয়, এটা তখনই প্রমাণিত হবে। পক্ষান্তরে যে একজন মানুষ সে যাকে ভালোবাসে, তার তিনি যে বিষয়গুলো পছন্দ করেন সেই বিষয়গুলো করার ধারা, এই বিষয়টা কিন্তু যে সে তাকে বেশি ভালোবাসে, এই কথা কিন্তু সবসময় প্রমাণিত হয় না। এই এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা বোঝার জন্য যেমন আমি একটা উদাহরণ আপনাদেরকে দিই, এটা আমার পক্ষ থেকে, এটা ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহর কথা না, যদি আমি ভুল করি এটা আমার পক্ষ থেকে এবং শয়তানের পক্ষ থেকে, আর যদি সঠিক হয় ফামিনাল্লাহ। যেমন একজন লোক তার স্ত্রীকে খুব ভালোবাসে, তার স্ত্রী তাকে নির্দেশ দিলেন বা তাকে বললেন যে তুমি রাত দশটার মধ্যে বাসায় যেখানে থাকো তুমি রাত দশটার মধ্যে বাসায় চলে এসো। সে লোকটাও তার স্ত্রীকে খুব ভালোবাসে, আর সে কারণে সে তার স্ত্রীর এই অর্ডারটা একদম রাত দশটার মধ্যেই বাসায় চলে যায়, এর কোনো হেরফের করে না। এইটা দ্বারা যদিও এটুকু বোঝা যায় যে সে তার স্ত্রীকে ভালোবাসে, কিন্তু এটাই কিন্তু ফাইনাল প্রমাণ না যে সে প্রকৃত অর্থে তার স্ত্রীকেই কেবল ভালোবাসে। সে তার স্ত্রীকে ভালোবাসে, হ্যাঁ ঠিক আছে, সেই জন্য তার স্ত্রীর যে অর্ডারটা সে তার কথা মেনে চলতেছে, মানছে যে দশটার মধ্যে বাসায় চলে আসতেছে। তার স্ত্রী রং বেরঙ্গের প্রসাধনী পছন্দ করে, এগুলা সে সাপ্লাই দেয় রীতিমতো, কিন্তু এটাই কিন্তু সব প্রমাণ না যে সে তার স্ত্রীকেই কেবল ভালোবাসে এবং তার এই স্ত্রী ভালোবাসার ক্ষেত্রে এই স্ত্রী তার কাছে একদম মানে অনন্য এমন না। সে অন্য কাউকে ভালোবাসে না, তার স্ত্রী থেকে বেশি অন্য কাউকে ভালোবাসে না, এটা প্রমাণিত হয় না এর দ্বারা। এটা কখন প্রমাণিত হবে? এটা প্রমাণিত হবে তখন যখন তার স্ত্রী বলবে যে দেখো তুমি অন্য কোন মহিলার দিকে তুমি তাকাতে পারবা না, কিংবা ফোনে মোবাইলে অন্য কোন মেয়ের সাথে তুমি ফিসফিস করতে পারবা না। এই নির্দেশটা যখন মানতে যাবে তখনই বোঝা যাবে যে অন্য কারোর সাথে তার কোন ধরনের কোন তার মনের কোন সম্পর্ক আছে কিনা, এই বিষয়টা তখনই বুঝে যাবে। স্ত্রী যেটা চাইতেছে এটা সাপ্লাই দেয়া, এটা সহজ বিষয়। স্ত্রী বলছে রাত দশটার মধ্যে তুমি বাসায় চলে এসো, এটাও খুব সহজ বিষয়, কারণ দুইটা লাঞ্চের টাইমে ওই সময় কোনো রেস্টুরেন্টে গিয়ে অন্যান্য অবৈধ কাজগুলো শেষ করে চলে আসা, রাত দশটার মধ্যে খুব ভালো মানুষ সেজে চলে আসা, এটা সহজ ব্যাপার। কিন্তু যখন এটা প্রমাণিত হবে যখন স্ত্রী বলবে যে তুমি অন্য কোনো মহিলার দিকে তুমি তাকাতে পারবা না, অন্য কোনো মহিলার সাথে তুমি কথা বলতে পারবা না, এই আদেশটা যখন মানতে যাবে, যদি একজন স্বামী যদি এই আদেশটা মান্য করে, তখনই প্রমাণিত হবে যে না, এই লোকটা তার পরকীয়া কোনো সম্পর্ক নেই, সে কেবল তার স্ত্রীকেই ভালোবাসে এবং অন্য কোনো মহিলার সাথে তার কোনো ধরনের সম্পর্ক নেই। তাহলে বোঝা গেল যে নিষেধকৃত বিষয়টা যখন পালন করতে যাওয়া হয় তখনই কিন্তু প্রমাণিত হয় যে সে যার যার কারণে বা যাকে সন্তুষ্ট করার জন্য সে এই নিষেধকৃত বিষয়টা তার নিষেধকৃত বিষয়টা পালন করতেছে, সে যে বিষয়কে নিষেধ করছে সেটাকে মেনে চলছে, যার জন্য সেটা করছে তার প্রতি তার যে অগাধ ভালোবাসা আছে সেটা তখনই প্রমাণিত হবে, কিন্তু তার আদেশকৃত বিষয় পালনের মাধ্যমে কিন্তু এটা প্রমাণিত হয় না, পুরোপুরি প্রমাণিত হয় না, যদিও হয় সেটা আংশিক। এই হলো তাদের তৃতীয় যুক্তি। তাদের তৃতীয় চতুর্থ যুক্তিটা হলো, এবং এটা আসলে এই আগের এই যুক্তিটার সাথেই এটা সম্পর্কযুক্ত, যে কথাটা ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বলছেন যে নাবিলিটি বা প্রকৃত অর্থে যে ভদ্রতা মুরুয়া, এটা কিসের মধ্যে? প্রবৃত্তি যেটা চায়, নিজের নফস বা হাওয়া যেটা চায় সেটাকে বর্জন করা কারো ভয়ে। আগের পয়েন্ট এবং এই পয়েন্টের মধ্যে তফাৎটুকু হলো যে কারো ভালোবাসা বা কারো সন্তুষ্টি অর্জনের জন্য তার তার নিষেধকৃত বিষয়কে মেনে চলা, বর্জন করা। আর এই বিষয়ে এখানে ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বলছেন যে প্রকৃত ভদ্রতা বিনয় এই বিষয়গুলা প্রমাণিত হয় যখন একজন মানুষ তার নফস যেটা চাইতেছে সেটাকে সে বর্জন করবে কারো ভয়ে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাস্তির ভয়ে যখন তার নিষেধকৃত আল্লাহ নিষেধকৃত বিষয়গুলোকে মানুষ বর্জন করবে, তখনই যে সে প্রকৃত অর্থে বিনয়ী এই বিষয়টা তখনই প্রমাণিত হবে। আল্লাহর ভয়ে যখন একজন মানুষ আল্লাহর নিষেধকৃত বিষয়গুলোকে বর্জন করে চলবে, তখনই বোঝা যাবে, এটা প্রমাণিত হবে যে সত্যিকার অর্থেই সে আল্লাহকে ভালোবাসে। যেমন একজন লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস, মান নাযারা ইলা মাহাসিন ইমরাআতিন আজনাবিয়্যা সুব্বা ফি আইনিহিল আনুকু ইয়াউমাল কিয়ামা, যে কেউ যদি কোনো বেগানা মহিলার সৌন্দর্যের দিকে তাকায়, হ্যাঁ, তাহলে কিয়ামতের দিন তার চোখে সীসা, গরম সীসা ডালা হবে। তো এই ভয়ে, এই ভয়ে যখন কেউ অপরিচিত আজনবী মহিলার দিকে, গায়ের মহারমাত যারা তাদের দিকে যখন তাকাবে, তাকানো বর্জন করবে, তখনই বোঝা যাবে যে এই লোকটা সত্যিকার অর্থেই আল্লাহর আদাবকে বয় করে। সুতরাং এর দ্বারা প্রমাণিত হয় যে নিষেধকৃত বিষয় থেকে বেঁচে থাকা, এটাই হলো অধিক উত্তম এবং এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অধিক পছন্দনীয়, এবং এটার জন্যই বান্দা অধিক সওয়াবের অধিকারী, অধিক সওয়াব কামনা করতে পারে। তাদের পরবর্তী যুক্তি হল যে যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদিষ্ট বিষয়গুলোর উপরে ধৈর্য ধারণ করে, অর্থাৎ যারা ধৈর্যের সাথে আল্লাহর আদেশকৃত বিষয়গুলো পালন করে, এটা এমন কোন আজব বিষয় না। কারণ যারা একদম যাদের মানে সুস্থ মন মানসিকতা যাদের আছে, আল্লাহর আদিষ্ট বিষয়গুলোকে যে কেউ এগুলাকে পছন্দ করে, সুষ্ঠ মন মানসিকতার অধিকারী যে কেউ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশকৃত বিষয়গুলোকে পছন্দ করবে, এটা এটা অস্বাভাবিক কিছু না। যেমন সত্য বলা, মিথ্যা সত্য বলা, তারপরে ইনসাফ করা, মানুষের প্রতি আহসান করা, তারপরে ভালো কা পরোপকার করা, এই যে বিষয়গুলো, এই বিষয়গুলোকে সবাই ভালোবাসে, এটা যে কোনো সুষ্ঠ অন্তর এবং সুষ্ঠ মন মানসিকতা সম্পন্ন যে কোনো লোক এই বিষয়গুলোকে ভালোবাসবে, এটা খুবই স্বাভাবিক। কিন্তু যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিষেধকৃত বিষয় থেকে বেঁচে থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিষেধকৃত বিষয়গুলো থেকে বিষয়গুলোকে বর্জন করা, এটাই হচ্ছে আজবের বিষয়, এটাই এটাই হচ্ছে সবচেয়ে আশ্চর্যের বিষয়। কারণ এটা সবার দ্বারা সম্ভব হয় না, এটা কেবল তারাই বর্জন করে, এটা আল্লাহ আল্লাহ জাল্লা ওয়া আলার নিষেধকৃত বিষয় থেকে তারাই বেঁচে থাকে যারা এই দুনিয়ার চাকচিক্যকে বর্জন করে আখেরাতকে তার নিজের চোখের সামনে রাখে, এটা কেবল তাদের দ্বারাই সম্ভব। ভালো কাজ এটা যে কেউ করতে পারে, এটা সবার কাছে, যে কোনো মানুষ যদি তার মোটামুটি তার মধ্যে সুষ্ঠ মানসিকতা বা মানবিকতা থাকে, মানবিক গুণ যদি থাকে, তাহলে সে ওইগুলাকে স্বাভাবিক মেনে চলবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সমস্ত কাজের আদেশ দিয়েছেন, ওই সবগুলা কাজে কিন্তু একদম পরিপূর্ণ মানবিক, মানবিক, যেমন আদাল, ইহসান, সত্য বলা, আলবের ভালো কাজ করা, পরোপকার করা, তারপরে অন্যায় যেমন অন্যকে অপরকে সাহায্য করা, এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো মানে যত বেশিরভাগই আদিষ্ট বিষয়গুলো দেখা যায় যে এগুলা একদম মানবিক গুণাবলী, মানবিক উন্নত গুণাবলী। এই মানবিক উন্নত গুণাবলী গুলো পালনের মধ্যে এটা এটা নতুন কিছু না, এটা সবাই ভালোবাসে। কিন্তু আল্লাহ জাল্লা ওয়া আলা নিষেধকৃত যে বিষয়গুলো, ওইগুলো থেকে কেবল এগুলা সবাই বর্জন করতে পারে না, এগুলা কেবল তারাই বর্জন করতে পারে যারা এই দুনিয়ার নগদ লাভ বা নগদ ভোগ উপভোগকে বর্জন করে আখেরাতের ভোগ উপভোগকে যারা প্রাধান্য দেয়, এবং যারা আখেরাতে আখেরাতের আরাম আয়েশকে যারা প্রাধান্য দেয়, দুনিয়ার ভোগ বিলাসকে পিছনে রেখে যারা আখেরাতের ভোগ বিলাসকে আরাম আয়েশকে যারা চাইবে, কামনা করবে, কেবল তারাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধকৃত বিষয়গুলোকে বর্জন করে চলতে পারে। সুতরাং আদেশকৃত বিষয় পালনের চেয়ে নিষেধকৃত বিষয়ের উপরে ধৈর্য ধারণ করা, নিষেধগুলা বিষয়গুলো, নিষিদ্ধ বিষয়গুলোকে বর্জন করা, বিষয়ে ধৈর্য ধারণ করা, এটি হচ্ছে অধিক উত্তম। এই হলো তাদের যুক্তি। এরপরে তাদের আরেকটা যুক্তি হলো, যারা বলেন যে আদেশকৃত বিষয়ের উপরে ধৈর্য ধারণ থেকে নিষেধকৃত বিষয় থেকে ধৈর্য ধারণ করা অধিক উত্তম, তাদের আরেকটা যুক্তি হলো যে সাধারণত নিষিদ্ধ বিষয় যেগুলা মন্দ বা নিষিদ্ধ বিষয়গুলার প্রতি মানুষকে আকর্ষণ করে বা ডাকে চারটা জিনিস, সবসময় মানুষকে চারটা জিনিস মানুষকে মন্দ বা নিষিদ্ধ বিষয়ের প্রতি ডাকে, ওইগুলার প্রতি তারে আকর্ষণ করে, তাকে উদ্বুদ্ধ করে। মন্দের প্রতি উদ্বুদ্ধকারী বিষয়, মন্দের প্রতি আহ্বানকারী বিষয়গুলো হলো, প্রথম হলো মানুষের নফস, দ্বিতীয় হলো শয়তান, তৃতীয় হলো তার প্রবৃত্তি হাওয়া, আর চতুর্থ হলো দুনিয়া। নফস, শয়তান, হাওয়া এবং দুনিয়া, এই চারটা বস্তু সবসময় মানুষকে মন্দের প্রতি ধাবিত করে, মন্দের প্রতি আহ্বান করে, মন্দের প্রতি অনুপ্রাণিত করে, তাকে মন্দের পথে পরিচালিত হতে উদ্বুদ্ধ করে। এই চারটা বিষয়, নফসে ইনসান, মানুষের নফস, শয়তান, হাওয়া বা প্রবৃত্তি এবং দুনিয়া। আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়া সবসময় মানুষকে, এবং দুনিয়াটা হচ্ছে একটা প্রতারণার উপকরণ। আর শয়তান ইয়াইদুকুমুল ফাকর ওয়া ইয়ামুরুকুম বিল ফাহশা, শয়তান মানুষকে নির্লজ্জ কাজের প্রতি কাজের নির্দেশ দেয়। নাফস, ইন্নান নাফস আলা আম্মারাতুম বিসসু, নাফসটা মানুষকে সবসময় মন্দের নির্দেশ দেয়। আর হাওয়া বা প্রবৃত্তি, যদি প্রবৃত্তির মানুষ অনুসরণ করে তাহলে এই প্রবৃত্তি মানুষকে সঠিক পথ পথ থেকে পথভ্রষ্ট করে দেয়। কোরআনে কারীমের একাধিক আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সম্পর্কে বলছেন। আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে তার নবীকে বলছেন যে আপনি কি দেখেছেন ওই ব্যক্তিকে, মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহ, যে তার হাওয়াকে, যে তার প্রবৃত্তিকে তার ইলাহ বানিয়ে নিয়েছে। তো এই হাওয়া মানুষকে পথভ্রষ্ট করে। এই চারটা বিষয়, নফস, শয়তান, হাওয়া এবং দুনিয়া, এই চারটা বিষয়ে মানুষকে নিষিদ্ধ বিষয়ের প্রতি সবসময় আহ্বান করতে থাকে। এমত অবস্থায় একজন মানুষ যখন কোন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিষিদ্ধ বিষয়কে বর্জন করে চলবে, নিষিদ্ধ বিষয় থেকে বেঁচে থাকবে, এই নিষিদ্ধ বিষয় থেকে বেঁচে থাকার জন্য এট এ টাইম তাকে এই চারটা বিষয়ের, এই চারটা দুশ্মনের মোকাবেলা করতে হয় তাকে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদিষ্ট বিষয়গুলো পালনে তাকে এত কাঠোর পড়াতে হয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদিষ্ট বিষয় পালনে জন্য তাকে এত দুশ্মনের মোকাবেলা একসাথে করতে হয় না। কিন্তু নিষেধকৃত বিষয় থেকে বেঁচে থাকতে হলে এই চারটা কঠোর দুশ্মনের মোকাবেলা করতে হয়। সুতরাং নিষেধকৃত বিষয় থেকে বেঁচে থাকার জন্য ধৈর্য ধারণ করা, এটা এই ধৈর্য ধারণের মধ্যে অনেক কষ্ট এবং অনেক কঠিন কাজ, যে কারণে এর উপরে বান্দা অধিক সওয়াবের আশা করতে পারে। এবং এই বিষয়টা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অধিক পছন্দনীয়, কারণ এর দ্বারা যখন বান্দা নিষেধকৃত, আল্লাহ নিষেধকৃত বিষয় থেকে বেঁচে থাকে, তখন এতে করে সে চারটা দুশ্মনের মোকাবেলা করে, নাফসের, শয়তানের, হাওয়ার এবং দুনিয়ার চারটা দুশ্মনের মোকাবেলা সে করতেছে একই সাথে। এই কারণে এটা অধিক পছন্দনীয় বলে মনে হয়। এরপরে তাদের আরেকটা যুক্তি হলো যে যে নিষিদ্ধ বিষয় থেকে বেঁচে থাকা এটা মানুষের নাফসের জন্য একটা প্রোটেক্টর, কারণ নিষিদ্ধ বিষয় থেকে যখন মানুষ বেঁচে থাকবে তখন সে এই চারটা দুশ্মনের, শয়তানের শিকার হওয়া থেকে সে নিজেকে রক্ষা করলো, দুনিয়ার শিকার হওয়া থেকে সে নিজেকে রক্ষা করলো, সে নিজের নাফসের শিকার হওয়া থেকে, নাফসে আম্মারা শিকার হওয়া থেকে নিজেকে রক্ষা করলো, এবং সে নিজের প্রবৃত্তির ফাঁদে পড়া থেকে নিজেকে রক্ষা করলো। সুতরাং এই যে নিষিদ্ধ বিষয় থেকে বেঁচে থাকার দ্বারা মানুষ নিজেকে সে সুরক্ষা দেয়, নিষিদ্ধ বিষয়গুলো মানুষকে সুরক্ষা দেয়। আর আদিষ্ট বিষয় যেগুলো, আদিষ্ট বিষয়গুলো পালনের মধ্যে এরূপ কোন সুরক্ষা নেই। আদিষ্ট বিষয়গুলো পালনের মধ্যে সাধারণত যদিও ক্ষেত্র বিশেষ অবশ্যই আছে, কিন্তু ইন জেনারেলি আদিষ্ট বিষয়গুলো মানুষের জন্য এটা মানুষকে সুরক্ষা ততটুকু সুরক্ষা দেয় না যতটুকু নিষিদ্ধ বিষয়গুলো তাকে সুরক্ষা দেয়। এই কারণে দেখা যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে নিষেধকৃত, আল্লাহ সুবহান ওয়া তাআলা নিষেধকৃত বিষয়ের কাছে যেতেও নিষেধ করছেন, নিষিদ্ধ বিষয়ের কাছে যেতেও নিষেধ করছেন, যে কোনোভাবেই নিষিদ্ধ বিষয়, নিষিদ্ধ কাজ সামান্য পরিমাণও করা যাবে না, একদম টোটালি নিষিদ্ধ, মানে নিষিদ্ধ বিষয়ের দরজা একদম টোটালি বন্ধ করে দেওয়া হচ্ছে, যা যেন ওইদিকে মানুষ একটুও না যায়, সম্পূর্ণরূপে নিষিদ্ধ। পক্ষান্তরে আল্লাহ জাল্লা ওয়ালার আদিষ্ট যে বিষয়, যে বিষয়গুলো পালনের জন্য তিনি নির্দেশ দিচ্ছেন, ওইগুলার ক্ষেত্রে কিন্তু এত কঠোর নির্দেশ আসেনি যে যতটুকু করার নির্দেশ তোমাদেরকে দিছি শতভাগ তোমাদেরকে ততটুকু পালন করতেই হবে, এভাবে বলা হয়নি। আল্লাহ জাল্লা ওয়ালা তার বান্দাদেরকে তিনি যত বিষয়ে করার নির্দেশ দিচ্ছেন, পালন করার নির্দেশ দিচ্ছেন, সে বিষয়গুলো যে বান্দাকে শতভাগ পালন করতে হবে এত কঠোর নির্দেশ আসেনি, কিন্তু নিষেধকৃত বিষয় যেগুলো সেগুলো থেকে শতভাগ বর্জ্য, সেগুলোকে শতভাগ বর্জন করা, 100% বর্জন করতে হবে সেই নির্দেশ দেওয়া হয়েছে। আদিষ্ট বিষয় সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত এই হাদিস, যে ইযা আমারতুকুম বিআমরিন ফাআতু মিনহু মাসতাতাতুম ওয়ামা নাহাইতুকুম আনহু ফাজতানিবুহু। ইযা আমারতুকুম বিআমরিন ফাআতু মিনহু মাসতাতাতুম, আমি যখন তোমাদেরকে কোনো কাজ করার নির্দেশ দিই, ফাআতু মিনহু মাসতাতাতুম, তাহলে সেগুলো থেকে তোমরা যতটুকু সম্ভব, যতটুকু সম্ভব তোমরা ততটুকু করো। তাহলে দেখা গেল যে আদিষ্ট বিষয়ে একেবারে যতটুকু বলা হয়েছে শতভাগ ততটুকু করার জন্য এত কঠোর নির্দেশ দেওয়া হয়নি, বরঞ্চ মানুষকে তার সাধ্য অনুযায়ী, সর্বসাধ্য অনুযায়ী যতটুকু সম্ভব সে ততটুকু করবে, করুক। ইযা আমারতুকুম বিআমরিন ফাআতু মিনহু মাসতাতাতুম, যখন আমি তোমাদেরকে কোনো কাজ করার নির্দেশ দিই তখন তোমরা সেখান থেকে যতটুকু সম্ভব তোমাদের সাধ্যের মধ্যে আছে তোমরা ততটুকু করো, যতটুকু পারো। ওয়ামা নাহাইতুকুম আনহু ফাজতানিবুহু, কিন্তু নিষেধকৃত বিষয়ে, আমি যে বিষয়ে তোমাদেরকে নিষেধ করি, ফাজতানিবুহু, এটাকে বর্জন করো। বর্জন করার ক্ষেত্রে বলা হয়নি যে যতটুকু সম্ভব ততটুকু বর্জন করো, এটা বলা হয়নি, বলা হয়েছে যে তোমরা এটাকে বর্জন করো, টোটালি বর্জন করো। যেমন দেখেন মুস্কিরাত যেগুলা, খামার নিষেধ করা হয়েছে, এটা হারাম, انما الخمر والميسر والانصاب والازلاء والازلام رجس من عمل الشيطان فاجتنبوه. টোটালি এটাকে বর্জন করতে হবে, না ঠিক আছে আমি একটু এক দুঃখ খাই আর বেশি খাবো না, একটু দেখি এতে কোনো অসুবিধা না, ফাজিতানিবুহ টোটালি এটাকে বর্জন করতে হবে। সুতরাং দেখা যায় যে নিষেধকৃত যে বিষয়গুলো আছে সে বিষয়গুলো পরিপূর্ণরূপে বর্জনের নির্দেশ দেওয়া হয়েছে, পক্ষান্তরে আদিষ্ট বিষয়গুলো মানুষকে তার সাধ্য অনুযায়ী সেগুলো পালন করার জন্য বলা হয়েছে। এতেই প্রমাণিত হয় যে আদিষ্ট বিষয় থেকে নিষিদ্ধ বিষয়গুলা অধিক গুরুত্বপূর্ণ এবং সেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, এই কারণে এগুলো হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বেশি পছন্দনীয়। এটা হলো তাদের আরেকটা যুক্তি। এরপরে তাদের আরেকটা যুক্তি হলো যে বেশিরভাগ শাস্তি যেগুলা শরীয়ত নির্ধারিত শাস্তি যেগুলা, এই শাস্তি গুলা হয়ে থাকে নিষেধকৃত বিষয় করার কারণেই। শরীয়তের নিষিদ্ধ বিষয়গুলো বা নিষিদ্ধ কোনো কাজ করার কারণেই সাধারণত শরীয়ত নির্ধারিত যে শাস্তি, এই শাস্তিটা প্রযোজ্য হয় তখনই যখন কেউ শরীয়ত নিষিদ্ধ কোনো কাজ করবে, নিষেধকৃত কোনো কাজ করবে। কিন্তু কোন আদেশকৃত কোনো বিষয় ছেড়ে দেওয়ার কারণে শরীয়ত আদেশ করছে, নির্দেশ দিছে কোনো কাজ করার, এরকম কোনো কাজ করার কাজ না করার কারণে বা এ ধরনের কোনো কাজ ছেড়ে দেওয়ার কারণে সাধারণত শরীয়তের নির্ধারিত কোনো শাস্তি, তেমন কোনো শাস্তি নেই। এখানে এই বিষয়টা মনে রাখবেন আপনারা, এখানে একটু কি আছে কথার মধ্যে, কথাটা পরিষ্কার ভাবে না বুঝলে প্রশ্ন আসতে পারে। সাধারণত আমরা বলছি যে যারা বলেন যে আল্লাহ নিষেধকৃত বিষয় থেকে ধৈর্য ধারণ এটা অধিক উত্তম, তাদের আরেকটা যুক্তি হলো যে দেখুন সাধারণত শরীয়ত নির্ধারিত যে সকল শাস্তি, এই শাস্তিগুলো আল্লাহর নিষেধকৃত কোনো কাজ যখন কেউ করে কেবল তখনই শরীয়ত নির্ধারিত শাস্তি তার ক্ষেত্রে প্রযোজ্য হয় বা প্রয়োগ করা হয়। পক্ষান্তরে কেউ যদি আল্লাহর আদেশকৃত কোনো বিষয় যথাযথভাবে পালন না করতে পারে কিংবা আল্লাহর আদেশকৃত কোনো বিষয় না করে, তাহলে তার জন্য কিন্তু কোনো শরীয়ত নির্ধারিত, সাধারণত তার জন্য কোনো শরীয়ত নির্ধারিত কোনো শাস্তি নেই। এই শাস্তি বলতে এখানে যে বিষয়টা প্রথমত শরীয়ত নির্ধারিত শাস্তি যেমন এই ধরনের ফিজিক্যাল পানিশমেন্ট, শরীয়ত নির্ধারিত শাস্তি বলতে এই ধরনের ফিজিক্যাল পানিশমেন্টের কথাই বোঝানো হয়েছে। এগুলা সাধারণত আল্লাহর আদেশকৃত কোনো বিষয় যদি কেউ না করে এসবের ক্ষেত্রে কোনো শরীয়ত নির্ধারিত তেমন কোনো শাস্তি নেই। পক্ষান্তরে নিষেধকৃত কোনো কাজ যদি কেউ করে তাহলে তার জন্য শরীয়ত নির্ধারিত শাস্তি রয়েছে। যেমন কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন ওয়ালা তাকরাবুজ জিনা, এখন যদি কেউ যে তোমরা ব্যভিচারের কাছে যেও না, কেউ যদি ব্যভিচার করে তাহলে তার জন্য হাত অথবা রাজমের নির্দেশ রয়েছে। চুরি করতে নিষেধ করা হয়েছে, কেউ যদি চুরি করে তাহলে তার জন্য শাস্তি রয়েছে। মদ খেতে নিষেধ করা হয়েছে, যদি কেউ শরাব পান করে তাহলে তার জন্য শাস্তি রয়েছে। কিন্তু সাধারণত আল্লাহ সুবহান ওয়া তাআলার যে সকল আওয়ামির, এই আওয়ামির গুলো যদি কেউ না পালন করে তাহলে তার ক্ষেত্রে এভাবে সাধারণত তেমন কোন শাস্তি দেখা যায় না। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন, যেমন এইটা এই যে কথাটা যে সাধারণত আদেশকৃত বিষয়গুলা পালন না করার ক্ষেত্রে সাধারণত কোনো শাস্তি, শরীয়ত নির্ধারিত কোনো শাস্তি নেই। এরপরে উনি বলছেন, যেমন দেখুন আল্লাহর আদেশকৃত বিষয়ের মধ্যে একটা সবচেয়ে একটা বড় বিষয় হলো সালাত। তো এই সালাত যদি কেউ, সালাত পালন করার জন্য আমরা আদিষ্ট, সালাত কায়েম করার জন্য আমরা আদিষ্ট, ও আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, সালাত পালন করার জন্য আমরা আদিষ্ট, এটা আল্লাহর আদেশকৃত একটা বিষয়। এটা যদি কেউ সালাত পালন না করে তাহলে তাকে তার জন্য কোন পানিশমেন্ট, ফিজিক্যাল পানিশমেন্ট তার জন্য আছে কিনা এই বিষয়েও ওলামায়ে কেরামের মধ্যে দ্বিমত রয়েছে। তো এই কথা দ্বারা ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ এটুকু বুঝাইতে চেয়েছেন যে সাধারণত আদেশকৃত বিষয়গুলো পালন না করার ক্ষেত্রে তেমন কোন শরীয়ত নির্ধারিত কোন তেমন কোন কি নেই, হাদ নির্ধারিত নেই। কিন্তু দেখা যায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধকৃত কোন কাজ করার উপরে পানিশমেন্ট রয়েছে, শরীয়ত নির্ধারিত হাদ রয়েছে। সালাতের বিষয়ে ওলামাদের ইখতিলাফ, কেউ কেউ বলছেন যে কেউ যদি ইচ্ছাপূর্বক সালাত পরিত্যাগ করে কিংবা তাকে তাহলে তাকে হয়তো বন্দি রাখতে হবে, তাকে হত্যা করতে হবে, কিন্তু এই বিষয়ে ওলামায়ে কেরামদের মধ্যে ইখতিলাফ। ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ এইটুকু বলছেন যে এই যে বিষয়টা, এই একটা বিষয়ে এখানে যদিও পানিশমেন্টের কথা আছে, আল্লাহর আদেশ পালন না করার ধরুন পানিশমেন্টের কথা আছে, কিন্তু এই বিষয়েও কিন্তু ওলামায়ে কেরামরা সবাই একমত না, তাদের মধ্যে একটা দ্বিমত আছে। কিন্তু অন্যান্য নিষেধকৃত বিষয়ে যে সকল পানিশমেন্ট আছে, ওই সকল পানিশমেন্টের বিষয়ে সাধারণত ওলামায়ে কেরামদের মধ্যে কোনো দ্বিমত নেই, বিষয়ে সবাই একমত। এই যে যুক্তি এবং এই যে দলিল গুলোর পরিপ্রেক্ষিতে কিছু সংখ্যক দের দাবি হলো, লোকের দাবি হলো যে আদেশকৃত বিষয় থেকে নিষেধকৃত বিষয়ে বিষয়ের গুলোর উপরে ধৈর্য ধারণ করা, অর্থাৎ আল্লাহ নিষিদ্ধ বিষয় থেকে বেঁচে থাকার উপরে ধৈর্য ধারণ করা, এটা অধিক উত্তম এবং এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অধিক পছন্দনীয়। এখন হলো যে যারা, তো মোটামুটি এখানে তাদের প্রায় 8-9টা যুক্তি তাদের দাবির পক্ষে তারা উপস্থাপন করেন। আর যারা বলেন যে নিষেধকৃত বিষয় থেকে ধৈর্য ধারণের চেয়ে আদেশকৃত বিষয়ের উপরে ধৈর্য ধারণ করা অধিক উত্তম, তাদের কাছে অনেক দলিল এবং অনেক যুক্তি রয়েছে। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ এ বিষয়ে এই এই দাবিদার, যারা যারা বলেন যে আদেশকৃত বিষয়ের উপরে ধৈর্য ধারণ করা এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অধিক পছন্দনীয় এবং এটা অধিক উত্তম, নিষেধকৃত বিষয় থেকে এগুলো বর্জন করা চেয়ে আদেশকৃত বিষয়গুলা পালন করার উপরে ধৈর্য ধারণ করা এটা অধিক উত্তম, এই দাবি যারা করেন তাদের কাছে তারা প্রায় 20টা যুক্তি, ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তার এই কিতাবে প্রায় 20টা যুক্তি এবং অত্যন্ত চমৎকার কথা পেশ করেছেন। তো এখান থেকে কয়েকটা আমরা আজকে ইনশাআল্লাহ আলোচনার চেষ্টা করব। যেমন যারা দাবি করেন আল্লাহর আদেশকৃত বিষয়ের উপরে ধৈর্য ধারণ করা অধিক উত্তম, তাদের প্রথম কথা হলো যে ভালো কাজ করা এটা আল্লাহ তাআলার কাছে অধিক পছন্দনীয়, নিষেধকৃত বিষয়গুলো বর্জন করার চেয়ে ভালো কাজগুলো করা এটা আল্লাহর কাছে অধিক পছন্দনীয়। আর এটা কিভাবে, যে আল্লাহ তাআলা যে কাজগুলোকে তিনি পছন্দ করেন ওইগুলোই তো পালন করার জন্য তিনি নির্দেশ দিয়েছেন, আর যে কাজগুলোকে তিনি অপছন্দ করেন ওইগুলাকে বর্জন করার নির্দেশ দিয়েছেন। সুতরাং পছন্দনীয় কাজগুলো তো অবশ্যই আল্লাহর কাছে পছন্দনীয়, এটা সহজ কথা। এই আলোচনার মধ্যে কিন্তু ইলম আছে, ইলম আছে, এগুলো আপনাদের অন্যান্য বিষয়ে অনেক সহযোগিতা করবে, দিনের অনেক বিষয় বুঝতে এই বিষয়গুলা আপনাদের জন্য সহায়ক, আমাদের জন্য সহায়ক হবে ইনশাআল্লাহ। তো যাদের দাবি যে আল্লাহর আদেশকৃত বিষয়গুলো পালন করা, এগুলোর উপরে ধৈর্য ধারণ করা, এটাই আল্লাহর কাছে অধিক পছন্দনীয়, এটা অধিক উত্তম, তাদের প্রথম যুক্তি হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কাজগুলোকে তিনি পছন্দ করেন ওইগুলোই তো পালনের নির্দেশ দিয়েছেন বান্দাদেরকে, আর যে কাজগুলোকে তিনি অপছন্দ করেন ওইগুলোকে বর্জনের নির্দেশ দিয়েছেন। সুতরাং আদিষ্ট বিষয়গুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অধিক পছন্দনীয়, এটা খুব জানা কথা, এই বিষয়ে কারো কোনো দ্বিমত নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদিষ্ট তার আব যে তিনি তার মামুরাত গুলো তার কাছে পছন্দীয় নয় বলেই তো তিনি বান্দাদেরকে সেগুলো করার নির্দেশ দিয়েছেন। সুতরাং এগুলা করাটাই হবে অধিক উত্তম। এরপরে তাদের দ্বিতীয় কি হলো, কিংবা এই আলোচনার পরিপ্রেক্ষিতে প্রথম যুক্তি এটাকে বলা যায় যে তারা বলেন যে আদেশকৃত বিষয়গুলো করা, পালন করা, এটি হচ্ছে শরীয়তের মূল উদ্দেশ্য। আদেশকৃত আল্লাহ জাল্লা ওয়া আলার আদেশকৃত বিষয়গুলো পালন করা, এটাই হচ্ছে কিন্তু শরীয়তের মূল উদ্দেশ্য। যেসব বিষয়ে আল্লাহ জাল্লা ওয়া আলা আদেশ দেন সেগুলো বান্দা পালন করবে, শরীয়তের মূল উদ্দেশ্য এটাই। যেমন আল্লাহকে জানবে, আল্লাহর একত্ব প্রতিষ্ঠা করবে, আল্লাহর ইবাদা করবে, আল্লাহর দিকে ফিরে যাবে, আল্লাহর উপরে ভরসা করবে, হ্যাঁ, একমাত্র সব আমল কেবলমাত্র আল্লাহর জন্য এইগুলোকে খালিস করবে, হ্যাঁ, একনিষ্ঠ ভাবে আল্লাহর জন্য করবে, আল্লাহকেই ভালোবাসবে, আল্লাহর প্রতি আল্লাহর রাজা এবং কাজার উপরে সন্তুষ্ট থাকবে, হ্যাঁ, আল্লাহর হুকুম এবং ফয়সালার উপরে সন্তুষ্ট থাকবে, এবং আল্লাহর আনুগত্য করবে, এই সব কাজের জন্য, এই যে আদিষ্ট, এই সবগুলো বিষয় কিন্তু আদিষ্ট বিষয়, এই কাজগুলো করার জন্য আল্লাহ তাআলা বান্দাদেরকে নির্দেশ দিচ্ছেন, আর এই সব কাজের জন্য বান্দাকে সৃষ্টি করা হয়েছে। এই কাজগুলোই হলো মানব সৃষ্টির মূল উদ্দেশ্য। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহর ইবাদত করবে, এই কারণে মানুষকে সৃষ্টি করা হয়েছে এবং ইবাদতের জন্য তারা আদিষ্ট। সুতরাং বোঝা গেল কি, যে আদিষ্ট বিষয়গুলোই হচ্ছে শরীয়তের মূল মকসুদ। আর নিষিদ্ধ যে বিষয়গুলো, যে বিষয়গুলোকে নিষিদ্ধ করা হয়েছে, নিষেধ করা হয়েছে, এগুলোকে এগুলা কিন্তু এগুলা মৌলিক না, এগুলা শরীয়তের মূল মকসুদ না, এগুলো হলো কি আনুষঙ্গিক, যাতে মানুষ বান্দা যাতে আল্লাহর আদেশগুলো সঠিকভাবে পালন করতে পারে, এর পথে যেন কোনো ধরনের অবস্টিকল কিংবা কোনো প্রতিবন্ধকতা তৈরি না হয়, সেই প্রতিবন্ধকতা দূর করার জন্যই কিছু নিষিদ্ধ কি দেওয়া হয়েছে, বিষয় কিছু বিষয়কে নিষিদ্ধ করা হয়েছে, যাতে এই বিষয়গুলা মানুষকে আল্লাহর আনুগত্যের পথে, মানুষের আল্লাহর আনুগত্যের পথে মানুষের জন্য প্রতিবন্ধক না হয়। মূল উদ্দেশ্য হলো মানুষ আল্লাহর আনুগত্য করবে, এটাই হচ্ছে মূল উদ্দেশ্য, শরীয়তের মূল উদ্দেশ্য এটাই। আর কিছু রেস্ট্রিকশন যেগুলো দেওয়া হয়েছে বা যে বিষয়গুলোকে নিষিদ্ধ করা হয়েছে, এগুলো করা হয়েছে যাতে মানুষ আল্লাহর সঠিকভাবে আল্লাহর আনুগত্য করতে পারে, এই পথে যেন কোনো প্রতিবন্ধকতা দেখা না দেয়, সেই কারণে উদ্দেশ্য হলো মূলত মামুরাত যেগুলো এগুলোই হলো আসলে শরীয়তের মূল উদ্দেশ্য, মূল মকসুদ। মানহিয়াত গুলা এগুলা মামুরাতকে সঠিকভাবে পালনের জন্য সহায়ক হিসাবে এগুলাকে দেওয়া হয়েছে। যেমন আমরা দেখি শরীয়তের পালনকৃত বিষয়ে এখলাস, এখলাসের জন্য মানুষ আদিষ্ট, যে সে কেবলমাত্র একনিষ্ঠ ভাবে আল্লাহর ইবাদত করবে, এই ইবাদতটা হবে কেবল আল্লাহর জন্যই, অন্য কারো জন্য না। তো একনিষ্ঠ ভাবে এক আল্লাহর ইবাদতের জন্য মানুষ আদিষ্ট। তাকে রিয়া এবং সুমা করতে নিষেধ করা হয়েছে। রিয়া এবং সুমা এই দুইটা হলো নিষিদ্ধ বিষয়। এখন রিয়া বা সুমা না করা এটা কিন্তু শরীয়তের মূল উদ্দেশ্য না। মূল উদ্দেশ্যটা কি? একনিষ্ঠভাবে এক আল্লাহর ইবাদত করা, এটাই হচ্ছে মূল উদ্দেশ্য। এবং মানুষ যাতে একনিষ্ঠভাবে এক আল্লাহর ইবাদত করতে পারে, এই পথে কোনো প্রতিবন্ধকতা যেন না দেখা দেয় এবং এর বিরোধী যে বিষয়গুলা, এই বিষয়গুলা থেকে যেন সে বর্জন করে সুন্দরভাবে সে আল্লাহর ইবাদত করতে পারে এখলাসের সাথে, তার জন্য রিয়া এবং সুমাকে নিষিদ্ধ করা হয়েছে। এই রিয়া সুমাকে নিষিদ্ধ করার কারণ হলো যাতে যখন একজন মানুষ রিয়া এবং সুমাকে বর্জন করবে, তখন সে সুন্দরভাবে সহজভাবে ইখলাসের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করতে পারবে। এটা ওই আদিষ্ট বিষয়টা পালনে সহায়ক, কিন্তু রিয়া এবং সুমা পরিত্যাগ করা এটা কিন্তু মূল মকসুদ না শরীয়তের। আচ্ছা, এরপরে দ্বিতীয় বিষয়টা তাদের যুক্তি হলো, যদিও ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ এখানে বিষয়গুলো আরো বেশ বিস্তারিত আলোচনা করছেন, আমি জিস্টটা আপনাদেরকে বলতেছি। দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে মুরাদ গুলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশকৃত বিষয়গুলো, বিষয়গুলোর সম্পর্ক হলো আল্লাহর মারিফাতের সাথে, তাওহীদের সাথে, আল্লাহ ইবাদতের সাথে, আল্লাহ জিকির শুকর, আল্লাহর মহাব্বা, আল্লাহর উপরে তাওয়াক্কুল, আল্লাহর প্রতি ভয়, আল্লাহর প্রতিকে প্রত্যাবর্তন, এইসব বিষয়ের সাথে হলো মামুরাতের সম্পর্ক। আদিষ্ট বিষয়গুলো শরীয়তের মধ্যে আদিষ্ট বিষয় যেগুলো আছে সেগুলোর সম্পর্ক হলো এসব বিষয়ের সাথে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মারিফাতের সাথে, তাওহীদের সাথে, ইবাদতের সাথে, জিকির শুকর, মহাব্বা, তাওয়াক্কুল, ইনাবা, এইসব বিষয়ের সাথে হলো মামুরাতের সম্পর্ক। যেমন দেখেন সালাত, এটা হচ্ছে কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির, সালাত এটা হচ্ছে ইবাদা, তারপরে সিয়াম এটা হচ্ছে ইবাদা, যাকা এটা হচ্ছে ইবাদা, তিলাওয়াতুল কোরআন এটা হচ্ছে জিকরুল্লাহ। এইভাবে যত আদিষ্ট যত বিষয় আছে দিনে ইসলামের মধ্যে পালন করার জন্য যত সব বিষয় পালন করতে আদেশ দেওয়া হয়েছে, দেখা যায় যে প্রত্যেকটা বিষয়ে কিন্তু এটা এটা ইবাদত, জিকির, আল্লাহর শুকুর, আল্লাহর মহাব্বা, আল্লাহর প্রতি তাওয়াক্কুল, আল্লাহর প্রতি ইনাবা, এই এই বিষয়গুলোর মধ্যে গুরুপাক খাচ্ছে। তো মোট কথা হলো যে আদিষ্ট বিষয়গুলোর সম্পর্ক কার সাথে? এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জাতের সাথে সম্পর্ক। ইবাদত কার জন্য? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। জিকির আমরা কার জন্য করি? আল্লাহর জিকির করি। শুকুর কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। আমরা কার উপরে তাওয়াক্কুল করি? আল্লাহর উপরে। আমরা ইনাবত করি কার প্রতি? আল্লাহর প্রতি। সুতরাং আদিষ্ট বিষয়গুলোর সম্পর্ক হলো আল্লাহ রাব্বুল আলামিনের জাতের সাথে, তার আসমা এবং সিফাতের সাথে। আর নিষিদ্ধ যে বিষয়গুলো, সেই নিষিদ্ধ বিষয়গুলোর সম্পর্ক হইল ওই নিষেধকৃত বিষয়ের সাথে। নিষিদ্ধ বিষয়গুলোর সম্পর্ক হলো নিষেধকৃত বিষয়ের সাথে, আর আদেশকৃত বিষয়ের সম্পর্ক হলো আল্লাহ জাল্লা ওয়া আলার সাথে। যেমন দেখেন, জিনা করতে নিষেধ করা হয়েছে, ব্যভিচার নিষিদ্ধ। এই ব্যভিচারের সম্পর্ক কিসের সাথে? ব্যভিচারের সম্পর্ক হলো একটা মানুষের সাথে। খামার, মুস্কিরাতের সম্পর্ক ওই ওই উপাদানের সাথে। সুদ, ঘুষ, এগুলার সম্পর্ক ওই ওই বস্তুর সাথে। পক্ষান্তরে যত সব আদেশকৃত বিষয় আছে সবগুলোর সম্পর্ক হলো আল্লাহ রাব্বুল আলামিনের সাথে। সুতরাং তাদের দাবি হলো যে যে বিষয়ের সম্পর্ক আল্লাহ রাব্বুল আলামিনের সাথে, যে বিষয়গুলোর সম্পর্ক আল্লাহ রাব্বুল আলামিনের আসমা এবং সিফাতের সাথে, সে বিষয়গুলো তো অবশ্যই অধিক উত্তম ওই সমস্ত বিষয় থেকে যে বিষয়গুলোর সম্পর্ক হলো অন্যান্য জাগতিক বিষয়ের সাথে। মানহিয়াতের মোট কথা হলো যে মানহিয়া যেগুলো নিষিদ্ধ বিষয়ের সম্পর্ক হলো জাগতিক বিষয়বস্তুর সাথে, আর আদেশকৃত বিষয়ের সম্পর্ক হলো আল্লাহ জাল্লা ও আলার সাথে। সুতরাং আদেশকৃত বিষয়গুলো পালন, এগুলোতে আদেশকৃত বিষয়ে ধৈর্য ধারণ করা, এটা অধিক উত্তম। তৃতীয় বিষয় হল যে বান্দার আদেশ, এই যে আল্লাহর আদেশকৃত বিষয়গুলো পালনের প্রতি বান্দার প্রয়োজন অনেক বেশি। নিষেধকৃত বিষয়ের উপরে ধৈর্য ধারণ থেকে, নিষেধকৃত বিষয় থেকে ধৈর্য ধারণের চেয়ে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশকৃত বিষয়ের উপরে ধৈর্য ধারণ করার প্রয়োজনীয়তা বান্দার জন্য অনেক বেশি। যেমন কিভাবে, যেমন তাওহীদ, ইখলাস, রুবুবিয়্যাহ, আল্লাহর মহাব্বা, আল্লাহর আনুগত্য, এই সমস্ত বিষয়গুলোর প্রয়োজন অনেক বেশি। এইগুলো একদম ম্যান্ডেটরি, অবশ্যই একজন মানুষকে তাওহীদ প্রতিষ্ঠা করতে হবে, তার আমলে এখলাস অবশ্যই থাকতে হবে, একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে, ভালোবাসতে হবে কেবল আল্লাহকে, আনুগত্য করতে হবে আল্লাহ এবং তার রাসূলের। এই এই সব বিষয়গুলো হলো আদিষ্ট বিষয় এবং এইগুলা হলো একদম মানে ওয়াজিব বিষয়, অবশ্যই সেগুলা পালন করতে হবে। তো এগুলার প্রয়োজনীয়তা তার অনেক বেশি। কারণ এই বিষয়গুলা এটা তার নিজের নফসের জন্য প্রয়োজন, তার নিজের নফসের জন্য প্রয়োজন। যদি কেউ এই বিষয়গুলো পালন না করে তাহলে সে নিজেকে ধ্বংসের মুখে ঠেলে দেবে। আর যেমন যেমন দেখা যায় যে এটা তার খালব, তার রুহ, এগুলোকে সঠিক সুস্থ রাখার জন্য এই বিষয়গুলা আবশ্যকীয়। যেমন খাদ্য এবং পানীয় একটা শরীরের জন্য প্রয়োজন, একজন মানুষের জন্য তাওহীদ প্রতিষ্ঠা করা, আল্লাহর ইবাদত করা, এসব বিষয়গুলো এর চেয়েও হাজার গুণ বেশি প্রয়োজন। কারণ একজন মানুষ, সে প্রকৃত একটা মানুষ কি কি দিয়ে, তার রুহ দিয়ে, তার কলব দিয়ে, তার শরীর দিয়ে না। যেমন একজন আরবি কবি বলছেন, ইয়া খাদিম আল জিসমি কাম তাশকা বি খিদমাতিহি ফা আনতা বিল কলবি লা বিল জিসমি ইনসানু।
আপনি কন্টিনিউ করতে পারেন। তো আমরা যে কথায় ছিলাম যে একজন আরবি সাহেব যেমন বলছেন যে খাদিমুল জিসমি ফাশার খিদমাতিহি ফা আনতা বিল কালবি রাবি জিসমি ইনসান, যে হে যে হে শরীরের খিদমতকারী, তুমি আসলে এই যে শরীরের খিদমত আর কত তুমি গুরুত্ব পাওয়া আর কত তুমি গুরুত্ব দুর্বল হবে, তুমি তো আসলে কালব দ্বারা তুমি অন্তরের দ্বারাই তো তুমি প্রকৃত অর্থে মানুষ, তুমি তো শরীর একটা অবয়ব আছে, অবয়বের দ্বারা তো তোমার পরিচয় অবয়ব দ্বারা না, তুমি অবয়বের জিসমের দ্বারা শরীরের দ্বারা তুমি মানুষ না, তুমি কলবের দ্বারাই তুমি মানুষ। সুতরাং শরীরের খেদমত করে মানাবে মানুষের প্রকৃত পরিচয় তার কলব দিয়ে, মানুষের বৈশিষ্ট্য তার কলবের মধ্যেই। সুতরাং এখানে যে কথাটা যারা বলেন যে আল্লাহ জাল্লা ওয়ালার আল্লাহ জাল্লা ওয়ালার আদিষ্ট বিষয়গুলো পালনের তার পালন হলো অধিক উত্তম বিশেষকৃত বিষয়গুলো বর্জন থেকে, তো তাদের এই কথার পক্ষে তারা যে যুক্তি উপস্থাপন করেন সেটা হচ্ছে আদেশকৃত বিষয়ের পালনের বিভিন্নতা মানুষের অনেক বেশি, কারণ আদেশকৃত বিষয়ে যেসব বিষয় দেখা যায় যে এই বিষয়গুলোর প্রয়োজন মানুষের কালের জন্য বেশি, নিষেধকৃত বিষয়গুলো বর্জন থেকে আদেশকৃত বিষয়গুলো এমন, যেমন তাওহীদের প্রয়োজন মানুষের কালের জন্য, একজন মানুষের তার প্রকৃত মানুষ হওয়ার জন্য এটার প্রয়োজন তার অনেক বেশি, আর নিষিদ্ধ যেসব বিষয় আছে সেগুলোর প্রয়োজন কিন্তু আদিষ্ট বিষয়গুলোর প্রয়োজনীয়তার তুলনায় অনেক কম। এই হলো তাদের আরেকটা যুক্তি। তাদের চতুর্থ যুক্তি হলো যে সেটা আমরা ইতিমধ্যে এই বিষয়ে কিছু আলোচনা করেছি যে মানে হিয়াত গুলো নিষিদ্ধ বিষয়বস্তু গুলোকে পরিত্যাগ করা, এগুলো সাধারণত প্রোটেকশনের জন্য, এগুলো মানুষকে প্রোটেক্ট করে, আর আদেশকৃত বিষয়গুলো হলো এমন যেগুলো মানুষকে নিষেধকৃত বিষয়গুলো হলো এটা এটা যেমন অনেকটা বাউন্ডারির মতো, যে বাউন্ডারি দেয়ালে এর ভিতরে হয়তো এই বাউন্ডারি দেয়ালটা টপকে এখানের ভিতরে কোনো দুশ্মন আসতে পারবে না, এটা মিনবাবিল হিমিয়া সুরক্ষা। আর আদেশকৃত বিষয়গুলো পালনের মধ্যে হচ্ছে একজন মানুষের প্রকৃত শক্তি পায়, সে নিজেকে সুরক্ষা দেওয়ার যে শক্তি, এই শক্তিটা আদেশকৃত বিষয়গুলোর মাধ্যমে মানুষ করতে পারে। নিষেধকৃত বিষয়গুলো তাকে সেই শক্তি যোগানে সহযোগিতা করে, কিন্তু যেমন একজন লোক চুরি 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 করতে তাকে নিষেধ করা হয়েছে, চুরি না করা, চুরি বর্জন করা, এটা হলো এটা আল্লাহ সুবহান ও তাআলা চুরি করা এটা একটা নিষিদ্ধ বিষয়, তো এই নিষিদ্ধ বিষয়ের উপরে একজন ধৈর্য ধারণ করলো, এতে এর দ্বারা সে অনেক মাহারিম থেকে বেঁচে থাকার পথ তার জন্য সহজ হলো ঠিকই, কিন্তু আল্লাহর সন্তুষ্টি অর্জনের পথ এর দ্বারা সে আল্লাহ সন্তুষ্টি অর্জনের পথ কিন্তু প্রকৃত অর্থে পেল না। আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য যে বিষয়গুলো সেগুলো হচ্ছে আদিষ্ট বিষয়, ওই বিষয়গুলো পালনে তাকে সাহায্য করে নিষিদ্ধ বিষয়গুলোকে বর্জন করা। এখন চুরি করা বর্জন করলো, চুরি ঠিকই করেনি, কিন্তু এতে কি হলো, সে অন্য আরো অন্যান্য কাজ করতেছে, সে চুরি করা বাদ দিছে, চুরি বর্জন করছে, শুধু চুরি বর্জন করলেই তার কি সে জান্নাতের অধিকারী হতে পারবে কিংবা আল্লাহ সুবহান ওয়া তাআলা সন্তুষ্টি অর্জন করতে পারবে, এটা সম্ভব না। তার মূল তার কালবের মূল খাদ্য যোগান দেয় কোন বিষয়গুলো, আওয়ামের গুলো, যখন সে আল্লাহর ইবাদত করবে, আমার কি আল্লাহর জন্য খালিস করবে, যখন সে আল্লাহর উপরে তাওয়াক্কুল করবে, আল্লাহর আনুগত্য করবে, এইসব কাজগুলো করার জন্য তাকে নির্দেশ দেওয়া হচ্ছে, এগুলো হলো আদিষ্ট বিষয়। এইগুলো করার পথে যখন সে যেমন চুরি থেকে বর্জন বেঁচে থাকবে, তখন এই এই কাজগুলো আদিষ্ট কাজগুলো যেগুলো সে পালন করবে, এইগুলো এইগুলো পালন করার জন্য সহজ হবে। সুতরাং এখানে এই কথার মূল উদ্দেশ্য হলো এটুকু যে নিষেধকৃত বিষয়গুলো হলো এগুলো শুধুমাত্র সতর্কতার জন্য এবং সুরক্ষার জন্য রাখা হয়েছে, আর আদেশকৃত বিষয়গুলো হলো এগুলো এই প্রকৃত রসদ যোগান দেয়, প্রকৃত অর্থে রসদ যোগান দেয় আদেশকৃত বিষয়গুলো। একজন মানুষের কলবের খোরাক হলো আদেশকৃত বিষয়। পঞ্চম বিষয় হলো, পঞ্চম যুক্তি তারা যেটা দেন যে যত ধরনের পাপ আছে সেই পাপ গুলো হলো এই এই দুইটা বিষয়ের মধ্যে কিন্তু গুরপাক খায়। একটা হলো আদেশকৃত বিষয়গুলো বর্জন করা না করা, আর নিষেধকৃত বিষয়গুলো করা, এটি হচ্ছে আসলে মূলত পাপ গুনা। আমরা যেটাকে গুনা বলি এই গুনাগুলো মূলত এই দুইটা বিষয়ের মধ্যেই সীমাবদ্ধ। আল্লাহর আদেশকৃত বিষয়গুলো না করা আর নিষেধকৃত কোনো বিষয় করা, এটি হচ্ছে প্রকৃত হচ্ছে অর্থে জুনুব বা মাআসি, গুনা নাফরমানি এটাকেই বলা হয়। এখন কথা হলো যে যারা বলেন আদেশকৃত বিষয়গুলো পালন করা আর আদেশকৃত বিষয়ে ধৈর্য ধারণ করা এটি হলো অধিক উত্তম নিষেধকৃত বিষয়ে বর্জন করার থেকে, তাদের যুক্তি হলো যে যদি বান্দা একজন একজন লোক যদি যত আল্লাহ নিষেধকৃত যত যত বিষয় আছে এই সব বিষয়গুলো যদি সে পালন করে, আর অপর পক্ষে আল্লাহর আদেশকৃত বিষয় যেটা হচ্ছে ইমান, ওই ইমান যদি সে তার মধ্যে থাকে, তাহলে এই আদিষ্ট বিষয়ে সামান্য পরিমাণ এই আদিষ্ট বিষয় থাকার কারণে এইটা একদিন না একদিন তার জাহান্নাম থেকে নিষ্কৃতির মুক্তি লাভের কারণ হবে। একজন লোক যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যত নিষিদ্ধ বিষয় আছে সবগুলো করতেছে, কিন্তু একটা বিষয়ে আল্লাহর আদেশকৃত বিষয় সে পালন করতেছে, সেটা হচ্ছে ইমান, ইমান পোষণ করতেছে, শিরিক করছে না, তাহলে দেখা যায় যে এই একটা মাত্র আদিষ্ট বিষয় পালনের কারণে তা এটাই তার জাহান্নাম থেকে মুক্তি লাভের কারণ হবে, সে জাহান্নামের চিরস্থায়ী বাসিন্দা হবে না। আর অপরপক্ষে দেখা যায় যে একজন লোক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যত নিষেধকৃত বিষয় আছে সব বিষয়গুলো সে পালন করতেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত কাজ থেকে নিষেধ করছেন, যত কাজ নিষিদ্ধ করছেন সবগুলো সে মেনে চলছে, এগুলো সে বর্জন করে চলছে, কিন্তু আল্লাহর আদিষ্ট বিষয় ইমান পোষণ করতেছে না, তাহলে সব নিষিদ্ধ বিষয়কে বর্জন করাও তাকে বিন্দুমাত্র কোন তার কোনো উপকারে আসবে না। এতে কি প্রমাণিত হয়? যে আদিষ্ট বিষয়গুলো নিষিদ্ধ বিষয়গুলো থেকে অধিক উত্তম। একজন লোক যত ধরনের নাফরমানি আছে, যত কিছু মানে আল্লাহ আল্লাহ নিষেধ করছে সব বিষয়গুলো সে মেনে চলতেছে, সে চুরি করতেছে না, রাজনীতি করতেছে না, ব্যভিচার করতেছে না, একটা কথা বলছে না, সবকিছু মানে যত নিষিদ্ধ বিষয় আছে সবকিছু সে ঠিক মতো পালন করে চলছে, নিষিদ্ধ বিষয়গুলো বর্জন করে চলছে, কিন্তু আদেশকৃত বিষয় এই একটা আদেশ, এই আদিষ্ট বিষয়টাকে সে অনুসরণ করছে না, এতে তাহলে সে যত নিষেধকৃত বিষয় বর্জন করে চলছে ওইগুলাকে নিষেধকৃত বিষয়কে সে পরিত্যাগ করতেছে। হ্যাঁ, ওই যতই করুক ওইগুলা তার কোনো কাজে আসবে না। আর যদি একজন লোক আল্লাহ জাল্লাহু আলার আদিষ্ট বিষয়কে একটা বিষয় পালন করে, অপরপক্ষে যদি সে নিষেধকৃত বিষয়গুলো পালন নাও করে, তাহলে দেখা যায় যে এই একটা মাত্র আদিষ্ট বিষয় পালন এটাকে এইটা তাকে তার উপকারে আসবে। এর দ্বারা প্রমাণিত হয় যে আদিষ্ট বিষয় পালন বিষয়ের উপরে ধৈর্য ধারণ করা এটা অধিক উত্তম। ষষ্ঠ যুক্তি হল যে যত নিষিদ্ধ বিষয় আছে সব বিষয়গুলাই দেখা যায় যে একটা কাজে এইগুলো কি হয়ে যায়, ওই নিষেধ যদি কেউ আল্লাহ নিষেধকৃত কোনো কাজ করে ফেলে, নিষেধকৃত কাজ করে ফেলে, তাহলে এর দ্বারা যে পাপ হচ্ছে ওই পাপ গুলো মুছে যাচ্ছে তওবার দ্বারা। কিন্তু কেউ যদি আদেশকৃত কাজ পালন না করে আসলে তওবা করতে থাকে, তাহলে এইটা আদেশকৃত বিষয়ের বিকল্প কেবল ওই আদেশ পালনের মধ্যেই নিহিত। আর নিষেধকৃত বিষয়ে যদি কেউ বর্জন নাও করে, তাহলে এটার বিকল্প হলো তওবা, ইস্তেগফার এবং আর অন্যান্য বিষয়ে। কিন্তু আদেশকৃত বিষয়ের বিকল্প কেবল ওই আদেশ পালনের মধ্যেই নিহিত, ওই আদেশ পালন করতেই হবে। সালাত পালনের নির্দেশ দেওয়া হয়েছে, এখন একজন লোক সালাত পালন করলো না, সালাত পালন এটা এটা মামুরাত, আল্লাহর আদেশকৃত একটা বিষয়, এখন একজন সালাত পালন করেনি, করছে না, আবার ওইদিকে তওবা করতেছে, এই তওবা তার কোনো কাজে আসবে না, তাকে সালাত কায়েম করতে হবে, সালাত আদায় করতে হবে, তাকে সে সিয়াম পালন করতেছে না, এর জন্য সে তওবা করতেছে, এটা কোনো কাজে আসবে না, তাকে সিয়াম পালন করতেই হবে। কিন্তু একজন লোক চুরি করছে, ডাকাতি করছে, অন্যায় করছে, জুলুম করছে নিজের উপরে, হ্যাঁ, আল্লাহ নাফরমানি করছে, এখন যদি সে তওবা করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করে নেয়, তাহলে তার এই গুণগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেবেন। তাহলে বোঝা গেল যে নিষিদ্ধ বিষয়গুলো এইগুলোর একটা বিকল্প আছে, কিন্তু আদেশকৃত বিষয়ের কোনো বিকল্প নেই। যেমন কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, والذين اذا فعلوا فاحشه او ظلموا انفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب الا الله قلنا ياتي الله جل وعلا حسين اقم الصلاه طرفي النهار وزلفا من الليل ان الحسنات يذهبن السيئات ان الحسنات يذهبن السيئات ذلك ذكرى للذاكرين ভালো কাজ মন্দ কাজগুলোকে মিটিয়ে দেয়, তাহলে বুঝে গেলে যে মনে হিজাত গুলোকে ভালো কাজ মিটিয়ে দিতে পারে, তওবা, ইস্তেগফার, জিকির, ইনাবা, এই বিষয়গুলো মন্দ কাজগুলোকে, মন্দ কাজগুলোর যে যে গুণা, মন্দ কাজের গুণা এগুলোকে দূর করে ফেলে। কিন্তু ভালো কাজের আদিষ্ট কাজ যেগুলো, যে কাজগুলো করার জন্য আল্লাহ জাল্লাহু আলা নির্দেশ দিয়েছেন তার বান্দাদেরকে, এই কাজের বিকল্প ওই কাজে, ওই কাজই করতে হবে। সালাতের নির্দেশ আসছে, তাকে সালাত পালন করতে হবে, সিয়ামের নির্দেশ, যাকাতের নির্দেশ, হজের নির্দেশ, একজন তওবা, একজন মালের যাকাত আদায় করলো না, তওবা করলো, এই তওবা তার কোনো কাজে আসবে না, তাকে যাকাত দিতে হবে, যে আদিষ্ট বিষয়ের বিকল্প কিছু নেই, আদিষ্ট বিষয়ের বিকল্প কেবল আদিষ্ট বিষয়। আর মানহিয়াত যেগুলো, নিষিদ্ধ বিষয়গুলো, এগুলো তওবা, ইস্তেগফার, এগুলো যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিংবা দুনিয়াতে অনেক সময় যেমন হুদুদ, যেগুলো উলামায়ে কেরামের বেশিরভাগের অভিমত হলো, যদি কারো কোনো অন্যায় কাজের, মন্দ কাজের জন্য তার উপরে শরীয়ত নির্ধারিত হাত যদি তার উপরে প্রয়োগ করা হয়, তাহলে এই হাত আশা করা যায় যে তার গুনাহের কাফফারা হয়ে যাবে। সপ্তম যুক্তি হল তাদের যে আদম আলাইহিসসালাম, আদম আলাইহিসসালাম যে উনি যে পাপ করছিলেন, ওনার পাপটা হয়েছিল কিসের কারণে? ওনার পাপটা ছিল নিষিদ্ধ কাজ করার কারণে। অর্থাৎ আল্লাহ জাল্লাহু আলা যে কাজ করতে নিষেধ করছিলেন সেটা থেকে, সেটাকে, সেটার উপরে তিনি ধৈর্য ধারণ করেননি, না করার কারণে তার এইটাই ছিল তার পাপ। ওয়ালা তাকরাবা আলাইহিশ-শাজারা, ওই গাছের নিকটবর্তী হয় না, এই ছিল আদম আলাইহিসসালামের প্রতি আল্লাহ জাল্লা ওয়ালার নির্দেশ। তো ওই নির্দেশটা আদম আলাইহিসসালাম হিকমাল এলাহিয়া যেটাই হোক, এর মধ্যে হয়তো আল্লাহ জাল্লা ওয়ালার অবশ্যই হিকমা ছিল, তিনি এই নির্দেশকে সঠিকভাবে পালন করতে পারেননি, আল্লাহ জাল্লা ওয়ালা তাকে নিষেধ করছেন যে তুমি ওই গাছের কাছে যেও না। তার নিষেধকৃত এই বিষয়ের উপরে তিনি ধৈর্য ধারণ করতে পারেননি, তিনি ওই গাছের কাছে চলে গেলেন, ওইটা থেকে তিনি খেয়ে ফেললেন। নিষিদ্ধ গাছের ফল খেয়ে এবং আদম আল্লাহ নাফরমানি করলেন। এই যে ছিল নিষেধকৃত বিষয়ে ধৈর্য ধারণ না করার কারণে ছিল তার গুনাহ। কিন্তু এর পরিণতি কি দেখা যায় যে এই নিষেধকৃত বিষয় থেকে বেঁচে থাকতে না পারার কারণে যে গুনাহ হয়েছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরবর্তীতে তার এই গুনাহ ক্ষমা করে দেন, তার তওবা কবুল করে নেন এবং তাকে সঠিক পথ দেখিয়ে দেন। পক্ষান্তরে অন্যদিকে দেখা যায় যে ইবলিস যে গুনাহ করছিল, ইবলিসের গুনাহ ছিল কি, সে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশকে অমান্য করছিল, সে আদেশকৃত বিষয় পালন করেনি। আর এইটা ছিল এতই অপরিহার্য অপরাধ যে এর থেকে ইবলিস কোনোভাবে নিষ্কৃতি লাভ করতে পারেনি এবং পারবে না। কিয়ামত পর্যন্ত আল্লাহর অভিশাপ লানত অভিসম্পদ তার উপরে। এতে কি প্রমাণিত হয় যে নিষেধকৃত কোন কাজ যদি কেউ করে নেয় তাহলে তওবার দরজা খোলা আছে এবং এর দ্বারা সে আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমা প্রাপ্তির আশা করতে পারে। কিন্তু আদেশকৃত বিষয় যদি কেউ পালন না করে তাহলে এটা অত্যন্ত কঠোর অপরাধ। আল্লাহ জাল্লা ওয়ালা ইবলিসকে নির্দেশ দিলেন আদম আলাইহিস সালামকে সিজদা করার জন্য, ইবলিস সেটা করেনি। এই আদেশকৃত বিষয়কে পালন না করার কারণে সে অভিশপ্ত হলো এবং চির অভিশপ্ত। আদম আলাইহিস সালাম একটা ভুল করলেন কিন্তু এটা আদেশকৃত বিষয়ে পালন না করার ধরুন না, ওইটা ছিল নিষেধকৃত বিষয়টাকে পালন না করার ধরুন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ফাতালা মিন রাব্বিহি কালিমাত তাকাবা আলাইহি। এই বাক্যগুলা তিনি বাক্যগুলা যারা আল্লাহর কাছে তিনি প্রত্যাবর্তন করলেন, তওবা করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার তওবা কবুল করলেন এবং তাকে সঠিক প্রদান করলেন। এতে প্রমাণিত হয় যে আদেশকৃত বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, নিষেধকৃত বিষয়গুলো কি। অষ্টম যুক্তিটা হলো এই বিষয়টা মোটামুটি আলোচনা অন্যান্য আলোচনার মধ্যে চলে আসছে যে আদেশকৃত বিষয়গুলো এগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অধিক পছন্দনীয় এবং নিষেধকৃত বিষয়গুলো এগুলো আল্লাহর অপছন্দনীয়, যে কারণে সিজদাকে নিষিদ্ধ করছেন। নবম যুক্তিটা হলো যে নিষেধকৃত বিষয় যেগুলো, এই বিষয়গুলো মানুষকে কেউ যদি আল্লাহ জাল্লা ওয়ালা যতসব বিষয় নিষিদ্ধ করছেন সবগুলো বিষয়ে সে বর্জন করে মেনে চলে, তারপরেও সে এর দ্বারা আল্লাহ জাল্লা ওয়ালা নৈকট্য লাভ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে না আল্লাহ রাব্বুল আলামিনের আদেশকৃত বিষয়গুলো পালন করছে। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত একজন মানুষ আল্লাহ আদেশকৃত বিষয়গুলো পালন না করবে ততক্ষণ পর্যন্ত সে যদিও নিষেধকৃত সব বিষয়গুলোকে সঠিকভাবে মেনে চলে কিন্তু সেটা তার কোনো কাজে আসবে না। যেমন একজন লোক নিষেধকৃত সব বিষয়ের বিষয় বর্জন করলো, সবগুলো ঠিকঠাক মতো মেনে চললো, যা কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করছেন সব বিষয় সে বর্জন, সেগুলো সে পরিত্যাগ করলো, বর্জন করলো, এগুলাকে মেনে চললো। কিন্তু আল্লাহর আদেশকৃত বিষয় তাওহীদ প্রতিষ্ঠা করলো না, সালাত কায়েম করলো না, যাকাত আদায় করলো না, দেখা যাবে যে ওইগুলো তার কোনো কাজে আসবে না। সুতরাং আল্লাহর নৈকত্য অর্জনের জন্য প্রয়োজন হলো ফিআলুল মাহমুর। আর এই ফিআলে মাহমুর গুলো এইগুলা কিন্তু আল্লাহর নৈকত্য অর্জনের জন্য ফিআলে মাহমুর গুলো এগুলা কিন্তু তারকে মাহজুরে করে কিনা পুরোপুরি নির্ভরশীল না বেশিরভাগ ক্ষেত্রে। এই কথাটা কিন্তু আসলে মানে সর্বক্ষেত্রে না, বেশিরভাগ ক্ষেত্রে যে আদেশকৃত বিষয়গুলো দ্বারা আল্লাহ জাল্লাহু আলার নৈকত্য অর্জন করা যায় এগুলো কিন্তু তারকে মাহজুরের উপরে নির্ভরশীল না। সালাতের দ্বারা একজন লোক আল্লাহ নৈকত্য অর্জন করতে পারে, সিয়ামের দ্বারা আল্লাহ জাল্লাহু আলা নৈকট্য অর্জন করতে পারে, এই বিষয়গুলো হল আদিষ্ট বিষয়। এগুলোর জন্য নিষিদ্ধ বিষয়গুলা এগুলোর দ্বারা নৈকট্য অর্জন করাটা নিষিদ্ধ বিষয়গুলোকে বর্জন করার উপরে নির্ভরশীল না বেশিরভাগ ক্ষেত্রে। কিন্তু প্রত্যেকটা নিষিদ্ধ বিষয়ের দ্বারা আল্লাহ জাল্লাহু আলা নিষিদ্ধ বিষয়গুলা মেনে চলার মাধ্যমে আল্লাহ জাল্লাহু আলার নৈকট্য অর্জন করা পুরোপুরি রূপে নির্ভরশীল আদেশকৃত বিষয় পালনের উপরে। আর আদেশকৃত বিষয় দ্বারা নৈকট্য অর্জন ক্ষেত্রে এগুলা নিষেধকৃত বিষয়গুলোকে বর্জনের উপরে নির্ভরশীল না। তবে হ্যাঁ, যেমন এটাও আমাদের স্মরণ রাখতে হবে, যেমন তাওহীদ, আমরা যেখানেই একমাত্র আল্লাহ জাল্লাহু আলার ইবাদতের জন্য আদিষ্ট, সেখানে তাগুতকে বর্জনের জন্য আমরা আদিষ্ট। তাগুতকে বর্জন করার উপরে তাওহীদের গ্রহণযোগ্যতা নির্ভরশীল। আবদুল্লাহ ওয়াইস্তানি বক্তাও এই কারণে এই দুইটা নির্দেশ একই সাথে দেওয়া হয়েছে। আল্লাহর ইবাদত করতে হবে, একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে। কিন্তু যেমন একজন লোক তাগুতকে বর্জন করলো, আল্লাহর ইবাদত করেনি, ওবুদুল্লাহ এই যে আদিষ্ট বিষয় এটা সে পালন করেনি, তাহলে তাগুতকে বর্জন করা এটা তার কোনো কাজে আসবে না, তার কোনো কাজে আসবে না। আর যদি একজন লোক এটা শুধুমাত্র ইবাদতের ক্ষেত্রে দেখা যায়, আর যদি কোনো লোক ইবাদত করতেছে, আব্দুল্লাহ এই নির্দেশ পালন করতেছে, কিন্তু এর সাথে সাথে তাগুতকেও রাখতেছে, তাহলে দেখা যাবে যে এইটাও কিছু তার কোনো কাজে আসতেছে না। এছাড়া অন্যান্য যে ইবাদত গুলো, অন্যান্য বিষয়গুলো শুধুমাত্র তাগুতকে অংশীদার করা ব্যতীত, শিরিক ব্যতীত অন্যান্য যা কিছু আছে, অন্যান্য আদিষ্ট বিষয়ে দেখা যায় যে ওইগুলা পালন করার দ্বারা আল্লাহ নৈকট্য অর্জন করা নিষেধকৃত বিষয়কে বর্জন করার উপরে নির্ভরশীল নয়। একজন লোক সে চুরি করতেছে, কিন্তু সে তাওহীদ তার তাওহীদ অঞ্চল, সে তার আল্লাহ রাব্বুল আলামিনের আসমা সিফাতের ব্যাপারে, তার রুবুবিয়্যাহ, তার উলুহিয়্যাহর বিষয়ে সে তার আকীদা সুস্পষ্ট এবং একদম পুরোপুরি এসব ক্ষেত্রে সে তাওহীদে বিশ্বাসী, আল্লাহর একত্বে বিশ্বাসী। কিন্তু অভাবের কারণে কিংবা স্বভাবের কারণে সে চুরি করতেছে, কিন্তু সালাত আদায় করতেছে, যাকাত, সিয়াম, এগুলা সিয়াম পালন করতেছে, অন্যান্য যে সমস্ত মামুরাত গুলো যথাসাধ্য সে এগুলো পালন করতেছে, ওইগুলো সে আল্লাহ নৈকত্য অর্জন করতে পারে, ওইগুলোর দ্বারা সে আল্লাহ নৈকত্য অর্জন করতে পারে। যে চুরির কারণে সে কোন রূপ নৈকত্য এই সালাত সিয়াম তার কোনো কাজে আসতেছে না, এটা বলা যাবে না। হ্যাঁ, চুরির জন্য সে অবশ্যই শাস্তিযোগ্য অপরাধ করতেছে, এটার জন্য সে পানিশ হবে, সে শাস্তি দেবে পাবে, কিন্তু এর অর্থ না যে সে আল্লাহ নৈকট্য থেকে সম্পূর্ণ হতে দূরে, সে কখনো আল্লাহ নৈকট্য লাভ করতে পারবে না এমন না। কিন্তু সব মন্দ কাজ থেকে একজন বিরত থাকতেছে, তাহলে সে এর দ্বারা আল্লাহর আদৌ কোন নৈকট্য লাভ করতে পারবে না। এটা মোস্ট ইম্পর্টেন্ট তার কি মাহজুর থেকে, এবং এটি অধিক উত্তম। দশম যুক্তিটা হলো, আমি আর দু একটা যুক্তি দিই এরপরে ইনশাল্লাহ আজকের আলোচনা। দশম যুক্তিটা হলো, তারা বলেন যে নিষেধকৃত বিষয়ে যোগুরা, এই বিষয়টা মোটামুটি আলোচনার মধ্যেই চলে আসছে এটা, তারপরে ওরা এই পয়েন্ট আলাদা ভাবে আলোচনা করছেন যে নিষেধকৃত বিষয় যেগুলা এটা তো অস্তিত্ব হয়েছে, নিষেধ যে কাজটা না করার না করতে বলা হয়েছে এটা কি, এটা হলো যে এটা 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 যেন অস্তিত্বে না আসে, এই কাজটা না করা হয়। আর ফেয়ারে মামুর যেটা, যে কাজের আদেশ দেওয়া হচ্ছে, এই কাজের এই কাজটা হলো অস্তিত্বশীল, মানে এটা যেন করা হয়, এটার অস্তিত্ব, এটা অস্তিত্ব লাভ করে। এখন যদি আমরা ধরি আদেশকৃত একজন লোক আল্লাহর আদেশকৃত বিষয়গুলো করতেছে না, নিষেধকৃত বিষয়গুলো এগুলোও করতেছে না, ওটা দুইটাই মাজুম, দুইটাই নেই। আর অন্যদিকে দুইটাই করতেছে, আদেশকৃত বিষয়গুলো করতেছে আর নিষেধকৃত নিষেধকৃত বিষয়গুলো এইগুলোও করতেছে। তাহলে দেখা যায় যে দুইটাই না থাকার থেকে এইটা ভালো, দুইটা থাকা ভালো। এটা একটা অনেক লতিফ কিংবা এটা অনেক সূক্ষ্ম একটা বিষয় যে না করা কোনো জিনিস, না করা নিষেধকৃত বিষয় না করা, তার মানে এটাকে অস্তিত্ব না আনা, এটা মাদুম, এটা যেমন নেই একটা বিষয়। আর কোনো কাজ করা মানে এটাকে অস্তিত্ব দেয়া, এটা এটা এই কাজটা বাস্তবে এটা করা, এটাকে এক্সিকিউট করা, এই হলো করা। আসলে মাহমুর হলো কোনো কাজকে এক্সিকিউট করা, আর তারকে মাহজুর যেটা সেটা হচ্ছে যে কোনো কাজকে অস্তিত্বে না আনা, এটা মানে কি রয়ে যাওয়া, অস্তিত্বে না আসা। এখন যদি ধরে নেন আপনারা যে একজন লোক কোনো মন্দ কাজও করতেছে না, কোনো ভালো কাজও করতেছে না, অর্থাৎ কোনো কিছুরই এক্সিকিউশন করতেছে, ভালো কাজও করছে না মন্দ কাজও করছে না, দুইটাই মাজুম। আর অপরদিকে ভালো কাজ করতেছে, আল্লাহ আদেশকৃত বিষয়গুলো করতেছে, আর সাথে সাথে মন্দ বর্জন করার কথা ওইগুলো সে করতেছে, মানে মন্দ কাজও করতেছে, বর্জন করছে না, মন্দ কাজও করতেছে, ভালো কাজও করছে, মন্দ কাজও করছে। এখন এই অবস্থায় কোনটা ভালো, যে লোকটা ভালো করতেছে না মন্দ করতেছে না ওইটা ভালো, যে ভালো করতেছে এবং এর সাথে মন্দ করতেছে এইটা ভালো? সকলেই এই ক্ষেত্রে বলবেন যে না, যে লোকটা ভালো করতেছে মন্দ করতেছে একেবারে কোনো কিছু না করার চেয়ে ভালো এবং মন্দ দুটো করাই ভালো। একটা কথা আছে যে মাইমামার চেয়ে কানা মামা যদি হয় তাহলে ভালো। এখানে এই লোকটা ভালো কাজও করতেছে, ভালো কাজের দ্বারা সে কম বেশি হোক আল্লাহ নৈকট্য অর্জন করতেছে, করতে পারতেছে, আর মন্দ কাজও সে করতেছে, এর দ্বারা সে শাস্তি উপযোগী হইতেছে, হয়তো পরবর্তীতে সে যখন বুঝবে তখন সবাই আসতে পারে দ্বারা সে তার এই মন্দ কাজগুলোকে দেখিয়ে দিতে পারে। তাহলে দেখা যায় যে মন্দ কাজগুলো হলো এইগুলো আসলে অস্তিত্বহীন, না করা অস্তিত্বে না আনা, আর আদিষ্ট কাজগুলো হলো যেগুলো অস্তিত্বে আসে বা যেগুলো করা হয়। সুতরাং ভালো কাজ করা এটাই হলো মন্দ কাজকে বর্জন করার চেয়ে ভালো কাজ করাটা হলো অধিক উত্তম, এটা হলো তাদের শক্তি। 11 নম্বর পয়েন্টটা হলো, তাদের যুক্তি হলো যে প্রত্যেকটা ভালো কাজ আল্লাহ জাল্লাওয়ালা মানুষকে ভালো কাজের আদেশ দিয়েছেন, মন্দ কাজ থেকেই নিষেধ করছেন, মন্দ কাজগুলোই নিষিদ্ধ, ভালো কাজগুলো হলো আদিষ্ট। আর প্রত্যেকটা ভালো কাজের সওয়াব হলো 10 গুণ, এবং এই ক্ষেত্রে ক্ষেত্র বিশেষে এটাকে বাড়িয়ে দেওয়া হয় অনেক গুণ এবং শেষ পর্যন্ত এটার প্রতিদান হয় ব্যয় হিসাব। আর মন্দ কাজের প্রতিফল এটা হয় তার সমপরিমাণ, যে পরিমাণ মন্দে সে সমপরিমাণ প্রতিফল।
আপনার লাস্ট লাইনটা ফোন থেকে ডিস্টর্ট হয়ে গেছিল, আপনি আবার রিপিট করেন বিজনেস লাইন তাহলে।
যারা বলেন আদেশকৃত বিষয়গুলো অধিকৃত মন্দ বিষয়গুলো থেকে সবর করার থেকে আদেশকৃত বিষয়ের উপরে সবর করা অধিক উত্তম, তাদের যুক্তি হলো যে ভালো কাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে যত কাজের আদেশ দিয়েছেন সে সবগুলো হইলো হাসানাত, সে সবগুলো হইলো ভালো কাজ উত্তম কাজ, যত বিঘা থেকে নিষেধ করেছেন সে সবগুলো হইলো মন্দ কাজ। আর দেখা যায় যে ভালো কাজের প্রতিদান হলো আল্লাহ জাল্লা ওয়ালা মানুষকে দশ গুণ দান করেন, দশ গুণ থেকে সাতশো গুণ, সাতশো গুণ থেকে এটা বেহিসাব অনেক অনেক বেশি দান করেন। আর মন্দ কাজের প্রতিফল মানুষ ভোগ করে তার সমপরিমাণ, যে পরিমাণ মন্দ করবে তার প্রতিফল সমপরিমাণ প্রতিফল সে ভোগ করবে, এটা বাড়ানো হবে না কমানো হবে না। ভালো কাজের প্রতিদানটা হয় কমপক্ষে দশ গুণ এবং এটাকে আল্লাহ জাল্লা ওয়ালা বাড়িয়ে বেহিসাব করে নেন। এতেই প্রমাণিত হয় যে ভালো কাজটা এটা কি অধিক উত্তম এবং আল্লাহ জাল্লা ওয়ালার কাছে আদিষ্ট কাজগুলো আল্লাহ সুবহানাহু যে সমস্ত কাজের আদেশ দিয়েছেন এই কাজগুলো হলো অধিক উত্তম, এই কারণে তিনি এইগুলার প্রতিদানকে বাড়িয়ে দেন। এর বারো নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে যে নিষেধকৃত বিষয়গুলো, এই বিষয়টাও মোটামুটি আলোচনায় চলে আসছে, শুধুমাত্র এখানে যে এক্সট্রা অর্ডিনারি যে কথাটা মুকাইম রাহিমাহুল্লাহ বলছেন যে নিষেধকৃত বিষয়গুলা যত বিষয় আছে আল্লাহ জাল্লাহু আলা যত বিষয় নিষেধ করছেন এইগুলার যে এর দ্বারা যে গুণা হয় এই গুণাকে মিটিয়ে ফেলা সম্ভব, কিন্তু আদেশকৃত বিষয়গুলো যদি কেউ পালন না করে তাহলে এইগুলার দ্বারা এগুলার যে ক্ষতি যেটা এই ক্ষতিটা যায় না, কিংবা এর দ্বারা যে করে ওই গুণাকে ওই গুণা থেকে নিষ্কৃতি পাওয়া যায় না। যেমন এটার একটা উদাহরণ আমরা যেমন ইতিমধ্যে আলোচনা করেছি, ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন আরেকটি যে আদম আলী ইসলামের গুণা ছিল নিষেধকৃত, তিনি নিষেধকৃত বিষয়ের উপরে ধৈর্য ধারণ করতে পারেননি, কিন্তু দেখা গেল যে এটা পরবর্তীতে এটা রিকভার হয়ে গেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে ক্ষমা করে দিচ্ছেন। কিন্তু ইবলিস যে গুনাহ করেছিল সেটা ছিল যে আল্লাহর আদেশ লঙ্ঘন করছে, আল্লাহর আদেশকৃত বিষয় সে পালন করেনি, আর তার এই গুনাহটা ছিল অমার্জনীয় অপরাধ, অমার্জনীয় অপরাধ, যে কারণে সে কিয়ামত অবধি অভিশপ্ত। তো মানহিয়াত যেগুলা নিষেধকৃত বিষয়গুলো যেগুলো এগুলা তাহলে নাম
আপনার ওই এই যে লাস্ট স্টেটমেন্ট ইমানদারের উপরে এর আগে স্টেটমেন্ট শোনা যায় না, আপনি একটু রিপিট করেন শেখ।
না আমরা বলছিলাম যে আদেশকৃত বিষয়কে লঙ্ঘন করার যে অপরাধ, এই অপরাধটা কেউ যদি আদেশকৃত বিষয়ে পালন না করে এর দ্বারা যে অপরাধ হয় এই ইবলিস আল্লাহ জাল্লা ওয়ালার যে আদেশ লঙ্ঘন করছিল এই কারণে তার এই গুণাটা, এই কারণে সে চিরবধি সে অভিশপ্ত হয়েছে। আদম আলী ইসলাম যে গুণা করছিলেন সেটা হলো নিষেধকৃত বিষয় পালন না করার কারণে, নিষেধকৃত বিষয়ের উপরে ধৈর্য ধারণ না করার কারণে, কিন্তু ওইটা দেখা গেছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই গুণা ক্ষমা করে দিয়েছেন এবং তাকে সঠিক পথ প্রদর্শন করছেন। তো এইভাবে যত নিষেধকৃত যত বিষয় আছে, এই নিষেধকৃত বিষয়গুলাকে আল্লাহ সুবহান ও তাআলা নিষেধকৃত বিষয়গুলা যদি কেউ করে ফেলে, এর দ্বারা যে গুণা হয় সেই গুণাটাকে আল্লাহ মিশিয়ে দেন এবং মিশিয়ে দেওয়ার ব্যবস্থা রেখে দিয়েছেন। সেটা কিভাবে? পাঁচটা জিনিস, দুনিয়াতে পাঁচটা জিনিস এমন আছে, পাঁচটা বিষয় এমন আছে যে পাঁচটা বিষয় মানুষের জীবদ্দশায়, এমন পাঁচটা বিষয় আছে যে পাঁচটা বিষয় মানুষের জীবদ্দশায় তার সে আল্লাহ নিষেধকৃত বিষয়গুলোকে বর্জন না করার কারণে যে পাপ হচ্ছে সেই পাপকে সে মিটিয়ে ফেলতে পারে পাঁচটা বিষয়ের দ্বারা। এটা মনে রাখবেন। একটা বিষয় হচ্ছে আত্তাউবাতুন নসুহ, আত্তাউবাতুন নসুহ, একনিষ্ঠ মনে তওবা, খালিস তওবা। দ্বিতীয় হলো ইস্তিগফার, তৃতীয় হলো ভালো কাজ হাসানাত, চার নম্বর হলো যে অনেক মুসিবা, অনেক সমস্যা অনেক মুসিবত মানুষের তার গুনাকে গুনা কাপড় হয়ে যায়। পঞ্চম হলো মুনাফিকদের ইস্তিগফার, ফেরেশতারা তার জন্য ইস্তিগফার যদি করেন তাহলে এটা তার গুনাহের গুনাহ, এই যে নিষেধকৃত বিষয়গুলো, যে বিষয়গুলো করার কারণে তার যে গুনাহ হচ্ছে সেই গুনাহগুলো ক্ষমা হয়ে যেতে পারে। আর পঞ্চম হলো মুমিনদের দোয়া, অন্যান্য মুমিনরা যখন তার ক্ষমার জন্য আল্লাহ জাল্লা ওয়া আলার কাছে প্রার্থনা করবে তখন এর দ্বারা তার ওই গুনাহটুকু ক্ষমা মোচন হয়ে যেতে পারে, পাপ মোচন হয়ে যেতে পারে। তো এই হলো পাঁচটা, এই হচ্ছে ছয়টা বিষয়। এই ছয়টা বিষয় একজন মানুষের জীবদ্দশায় আল্লাহ নিষেধকৃত বিষয়ের দ্বারা তার যে গুণা হয়েছে সেই গুণগুলোকে মিটিয়ে ফেলতে পারে। ছয়টা বিষয় কি? আমি আবারও বলছি, আত্তাউবাতুন নসুহ, আল ইস্তিগফার, আল হাসানাত, আল মাহিয়া, যে হাসানাত গুলো ওই গুণাকে মিটিয়ে ফেলে, এই ধরনের ভালো পুণ্যের কাজ, মুসিবত মানুষের উপরে যেমন অনেক সময় কেউ অসুস্থ হয়ে পড়লে এই অসুস্থতার দ্বারা এটা তার গুনাহের কাফফারা হতে পারে, তার জানের উপরে কোনো মুসিবত আসলো, তার মালের উপরে মুসিবত আসলো, এটা তার গুনাহের কাফফারা হয়ে যেতে পারে। পঞ্চম হলো মালাইকাদের ইস্তিগফার এবং ষষ্ঠ হলো মুমিনদের দোয়া, অন্যান্য মুমিনরা তার ভাইয়ের জন্য যখন দোয়া করবে তখন এইটা তার গুনাহের গুনামাফের কারণ হয়ে যাবে। ফেরেশতাদের মালাইকাদের ইস্তিগফার, যেমন এটার একটি সহজ উপায় হলো যেটা আমাদের সমাজে বেশি প্রতিটি মানুষ যেটাকে অনুসরণ করছে না কিংবা যেটাকে বর্জন করছে, যেমন إذا قال الإمام غير المغضوب عليهم ولا الضالين فقولوا آمين. তখন যখন ইমাম আল্লাহ বলেন যে হে সালাতে তোমরা তখন আমিন বলো, ইমামও আমিন বলেন এবং ফেরেশতারাও আমিন বলেন, মান ওয়াফাকাত আমিনহু তামিন আল মালায়েকা গুফির লাহু মা তাকাদ্দামা মিন যামি। যারা ফেরেশতার আমিনের সাথে মিলে যাবে গুফির লাহু মা তাকাদ্দামা মিন যামি। এইভাবে ফেরেশতাদের মালায়েকাদের মালায়েকারা অর্থাৎ তার জন্য কি করেন, ইস্তিগফার করেন। একজন মানুষ, একজন একটা লোক যখন ইলমে দ্বীন অর্জনের পথে চলে, ফেরেশতা মালায়েকারা তার জন্য ইস্তিগফার করেন, তার জন্য রহমতের তাদের রহমতের ডাকা দিচ্ছেন। মালায়েকাদের ইস্তিগফার লাভেরও সুযোগ মানুষের আছে। এই ছয়টা বিষয় হলো এমন বিষয় যদি আল্লাহ নিষেধকৃত যে বিষয়গুলো সে করছে ওইগুলা থেকে, ওইগুলার দ্বারা যে গুণা হচ্ছে সেই গুণাগুলোকে মুছে ফেলে দিতে পারে, এই এই পাঁচটা আল্লাহ সুবহান ওয়া তাআলা তার গুণা ক্ষমা করে দিতে পারেন যদি সে এই 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 পাঁচটা বিষয়ে তার গুণা মাফের কারণ হতে পারে। আর এছাড়া হলো আরো কিছু বিষয় আছে যে বিষয়গুলো তার গুণা, এই এই যে নিষেধকৃত বিষয়গুলো করার কারণে যে পাপ হয়েছে সেই পাপটা মোচনের কারণ হতে পারে। যেমন একটা হলো যে তার মৃত্যুর সময়ে যে কঠিন অবস্থা সময়ে কাজ করবে না। এতেও তার দুনিয়া থেকে বিদায়ের সময় কঠিন কষ্ট, সেই কষ্টটাও তার পরবর্তী জীবনে গুণা মাপের একটা কারণ হতে পারে, তার গুণা মোচনের একটা মাধ্যম হতে পারে। তারপরে হলো যে কবরের যে আজাব, এই কবর আজাব তো পরবর্তী জীবনে কেবল ক্রিয়ামাকে তার গুণা মাপের গুণা মাপের একটা কারণ হতে পারে। তারপরে হলো ক্রিয়ামা সুপারিশকারীদের সুপারিশ, তার এইসব গুণামাপের গুণামোচনের একটা মাধ্যম হতে পারে। আর সর্বোপরি আরহামুর রাহমিনের রহমত, আল্লাহ আরহামুর রাহমিনের রহমত, তার দয়া, আল্লাহ জাল্লা ওয়ালা তার বান্দা যদি চান তার কোনো বান্দাকে ক্ষমা করে দিতে, তাহলে কেউ তাকে কিছু জিজ্ঞাসা করতে পারবে না, তাকে ইচ্ছে তিনি ক্ষমা করে দিতে পারেন। আর আল্লাহর আল্লাহর এই যে অসীম দয়া, এই অসীম দয়াটা একজন মানুষের পাপ মোচনের কারণ হতে পারে। এই যে আলোচনা, এই আলোচনার এই যে ধারা কি বুঝে যায় যে নিষেধকৃত বিষয় করার কারণে, নিষেধকৃত মানহিয়াত থেকে সবর না করার কারণে যে পাপ হয়, সেই পাপ গুলো মোচনের একটা অবকাশ আছে, সেই পাপ গুলো মিশিয়ে ফেলার একটা সুযোগ আছে, একাধিক সুযোগ আছে। এই বিষয়গুলো দ্বারা, তওবার দ্বারা, ইস্তেফারের দ্বারা, হাসানাত দ্বারা, মাসাইবের দ্বারা, মালাইকাদের ইস্তেফারের দ্বারা, মুমিনিনদের দোয়ার দ্বারা, কিংবা মৌতের সময়ের কষ্ট, সাকারাতুল মৌতের কষ্ট, কষ্টের দ্বারা, কবরের আজাবের দ্বারা, হ্যাঁ, তারপরে হলো শাফিঈন যারা, যারা সুপারিশকারীদের সুপারিশের দ্বারা, আর সর্বোপরি আল্লাহ আরহামুর রাহমিনের রহমতের দ্বারা তার পাপ মোচন হয়ে যেতে পারে, এই সুযোগ এবং এই অবকাশ আছে। আর যদি এত কিছুর দ্বারা পাপ মোচিত না হয়, তাহলে তার ঠিকানা সে ফলাবুদ্দ করেন না, তাহলে আগুনে যাওয়া ছাড়া তার আর কোন গত্যন্তর থাকবে না। এত কিছু পরেও যদি কারো মোচন না হয়, তাহলে বুঝা গেল যে সে যে অপরাধ করছে এটা অমার্জনীয় অপরাধ। এত কিছু করে যদি কেউ জাহান্নামে যায়, তাহলে হয়তো সে জাহান্নামে চিরস্থায়ী বাসিন্দা হতে পারে, অথবা সে তার যতটুকু অন্যায় করছে সেই অন্যায় অনুযায়ী তার মধ্যে এতটুকু ওয়াস করার পরেও যদি তার মধ্যে কোনো ময়লা আবর্জনা থেকে যায়, তাহলে ওই ময়লা আবর্জনা দূর হওয়া পর্যন্ত এইটুকু সময় তাকে জাহান্নামে থাকতে হবে। এরপরে যখন এটা পরিষ্কার হয়ে যাবে, তখন তাকে জান্নাতে নিয়ে আসা হবে। কারণ জান্নাত কেবলমাত্র কৃত পবিত্র যারা তাদেরকেই গ্রহণ করে, যাদের মধ্যে ময়লা আবর্জনা আছে তাদেরকে গ্রহণ করে না। তো আল্লাহ জাল্লা ওয়ালা তার বান্দাকে জাহান্নামে নেয়ার আগে পর্যন্ত বিভিন্নভাবে তাকে তার পরিষ্কার হওয়ার সুযোগ করে দেন, তাকে পরিষ্কার করতে চান, বিভিন্নভাবে তাকে ড্রাই ওয়াশ করা হয়। কবরের যে আজাব, এটার দ্বারাও কিন্তু হয়তো পরকালের জাহান্নাম আজাব থেকে তাকে রক্ষা দেওয়া, তাকে মানে তাকে নাজাত দেওয়ার একটা মাধ্যম হতে পারে। মৃত্যুর সময়ের ভয়ঙ্কর কষ্ট, এটাও কিন্তু পরকালে জাহান্নামের আজাব থেকে তাকে কি দেওয়ার, এখান থেকে এই শাস্তিটা পেয়ে তাকে পরকালের ভয়ঙ্কর আজাব থেকে নিষ্কৃতি দেওয়ার একটা কারণ হতে পারে। আর এত কিছুর পরেও যদি কারো মধ্যে ময়লা থেকে যায়, তার ওইটা তার যে পানিশমেন্ট পাওয়া দরকার সেটুকু যদি এই পর্যন্ত শেষ না হয়, তাহলে হয়তো একটা সীমিত সময়ের জন্য তাকে জাহান্নামে যেতে হবে। ওইখানে যাওয়ার পরে সবকিছু যখন পরিষ্কার হয়ে যাবে, তখনই আল্লাহ জাল্লাহু আলা তাকে জান্নাতে নিয়ে আসবেন। আর যদি দেখা যায় যে তার যে পাপ যেটা, সেই পাপ কোনো কিছুতে আর কাজ হবে না, মোচিত হবে না, অমার্জনীয় অপরাধ, তাহলেই তাকে জাহান্নামের চিরস্থায়ী বাসিন্দা হতে হবে। তো এই হলো আজকের আমি এই এই 12টা পয়েন্ট পর্যন্তই আজকে পর্যন্ত আপনাদের সাথে এই পর্যন্ত রাখতে চাই। আল্লাহ জাল্লা ওয়ালা আমাদের তার আদিষ্ট বিষয়গুলো যথাযথভাবে পালনের তৌফিক দান করুন, তার নিষেধকৃত বিষয় থেকে ধৈর্য ধারণ করার, নিষেধকৃত বিষয়গুলোকে পরিপূর্ণরূপে বর্জন করার তৌফিক দান করুন। আমাদের তার আনুগত্য করার সহজ এবং সুগম করে দিন। আমরা যেন তার আনুগত্যের উপরে সঠিকভাবে সফর করতে পারি, তার নিষেধকৃত বিষয় থেকে সফর করতে পারি, সেটা ঠিক যেন তিনি আমাদেরকে দান করেন।
আমাদের কয়েকটা কোশ্চেন লাস্ট ক্লাস থেকে আছে এবং নতুন কয়েকটা কোশ্চেন আছে শেখ, মোট 7টা। প্রথমটা হইতেছে শেখ, কেউ যদি সাবর ইখতিয়ারি নাম শেখ, সে যদি সেটা ইয়ে না করে, আপনার প্র্যাকটিস না করে, তাকে কি পানিশ করা হবে নাকি? আর সেকেন্ড, ইউনুস আলী সালামকে যখন আল্লাহ সুবহান ওয়া তাআলা যে মাছের পেটে রেখে দিলেন, এটা কি কারণ ছিল যে উনি ধৈর্য ধৈর্য সবর প্র্যাকটিস করেন নাই?
না, প্রথম যে প্রশ্ন যেটা, যে যদি কেউ সবরে ইখতিয়ারি না করে, যে সবর মানুষের ইচ্ছাধীন, যেটা মানুষ করতে পারে সেটা যদি না করে, তাহলে একজন সে পানিশ হবে কিনা? অবশ্যই সে পানিশ হবে, কারণ যে ধৈর্য ধারণের জন্য সে আদিষ্ট, সে ধৈর্য ধারণ যদি সে না করে এবং এই ধৈর্য ধারণের ইচ্ছা তাকে দেওয়া হয়েছে, শক্তি দেওয়া হয়েছে, ইচ্ছা শক্তি তাকে দেওয়া হয়েছে, সবরে ইখতিয়ারিটা কিসের উপরে হয়? আমরা যেমন আজকের আলোচনাতেও বলছি এবং বিগত আলোচনায় সেটা বিষয়টা আলোচনা হচ্ছে, যে সবরে ইখতিয়ারিটা হয় আলা ফিআলিল মামুর ওয়া তারকিল মাহজুর। ফিআলিল মামুর ওয়া তারকিল মাহজুর, ইচ্ছাপূর্বক যে সবরটা, সেই সবরটা হয় আল্লাহ সুবহান ওয়া তাআলার আদেশকৃত বিষয়গুলো পালনের উপরে ধৈর্য ধারণ করা, আল্লাহ সুবহান ওয়া তাআলা নিষেধকৃত বিষয় থেকে নিষেধকৃত বিষয়গুলো বর্জনের উপরে ধৈর্য ধারণ করা। তো এইটা যদি কেউ না করে তো অবশ্যই সে পানিশ হবে। আর দ্বিতীয় প্রশ্ন যেটা, যে ইউনুস আলাইহিস সালাম যে মাছের পেটে গেলেন, হ্যাঁ, এই মাছের পেটে যাওয়াটা, এটা তিনি সবর প্র্যাকটিস করতে পারেননি, যেভাবে করার কথা ছিল সেভাবে করতে পারেননি, এর মধ্যে অবশ্যই হিকমতে আলাহিয়া নিহিত ছিল, অবশ্যই, কিন্তু বাহ্যিক ভাবে তিনি সবর সঠিক ভাবে প্র্যাকটিস করতে পারেননি বলেই তাকে এই ইকি দেওয়া হয়েছে। এবং কোরআনে কারিমে আল্লাহ সুবহান ওয়া তাআলা এই ঘটনাকে বলছেন, বাজান্নুনি ইযহাব মুগাতিবান ফাজান্ন আল্লান নাকদির আলাইহি, ফাজান্ন আল্লান নাকদির আলাইহি, যখন তিনি রাগ করে চলে গেলেন, ফাজান্ন আল্লান নাকদির আলাইহি, এবং তিনি মনে করলেন যে আমি হয়তো তাকে ধরতে পারবো না। ফানাদা ফি যুলুমাতি আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ যালিমিন ফাস্তাজাবনা লাহ। তো এখানে দেখা যায় যে ইউনুস আলাইহিস সালাম যেটা করছেন সেটা হচ্ছে যে, ওই যে এখানে তিনি আল্লাহর নিষেধকৃত বিষয় যেটা, সেই নিষেধকৃত বিষয়ের উপরে ধৈর্য ধারণ, তাকে পলায়ন করতে, তাকে পলায়ন না করতে বলা হয়েছিল, তিনি নিষেধকৃত বিষয়ের উপরে ধৈর্য ধারণ করতে পারেননি, যে কারণে আল্লাহ সুবহান ওয়া তাআলা তাকে এই পানিশমেন্ট দিলেন, এবং পরবর্তীতে যখন তিনি তওবা করলেন, ইস্তেগফার করলেন, আল্লাহকে ডাকলেন, আল্লাহ সুবহান ওয়া তাআলা তার ডাকে সাড়া দিলেন, ফাস্তাজাবনা লাহ। আর ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম এইটুকু করার কারণে আমাদের ফায়দা হয়েছে এইটুকু, যে ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, যে আমরা এই যে লা ইলাহা ইল্লা আনত সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন ফাসতাজাবনা লাহু ওয়া নাজাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, এর দ্বারা আমরা নাজাত পাওয়ার একটা রাস্তা পেয়ে গেলাম। তো এইটার মধ্যে আরো অসংখ্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিকমতে এলাহিয়ে ছিল। কিন্তু কথা হলো যে হ্যাঁ, ইউনুস আলাইহিস সালাম এই যে পানিশ হয়েছিলেন, এই পানিশ হওয়াটা এটা ছিল যে সঠিকভাবে ধৈর্য ধারণ না করার কারণে। কোরআনে কারীমের আয়াত থেকে এটাই বোঝা যায়। না
না শেখ, আহসানাল্লাহু আলাইকুম শেখ,
আলহামদুলিল্লাহ।
না না শেখ, শেখ ইউসুফ আলী সালাম যখন সেসব মহিলারা তাকে সিডিউস করার চেষ্টা করছিল, উনি সেখান থেকে সবর প্র্যাকটিস করলেন, এবং এইটা কি তার চয়েস ছিল?
হ্যাঁ, এটা অবশ্যই, এটা এই যে তার চয়েস ছিল না, চয়েস তো অবশ্যই ছিল। মহিলারা ওই যে বিশেষ করে মালিকে মিসর স্ত্রী যখন ওনাকে ডাকলেন, তখন তো চাইলে উনি যেতে পারতেন, তার ডাকে সাড়া দিতে পারতেন, কিন্তু তিনি দেননি। তিনি কি বলছেন, ইন্নাহু রব্বি আহসানা মাসওয়ায়, যে আমার রব, আমার মালিক আমাকে অত্যন্ত ভালো ঠিকানা দিয়েছেন, উত্তম ঠিকানা করে দিয়েছেন। قال معاذ الله, ইউসুফ আলাইহিস সালাম কি বললেন, معاذ الله, আমি আল্লাহর আশ্রয় প্রার্থনা করছি। চাইলে তিনি ওই ডাকে যেতে পারতেন, এটা তার এখতিয়ারের মধ্যে ছিল, তার ইচ্ছার অধীন বিষয় ছিল, কিন্তু তিনি জাননি। এটা ফলে এটা এটা সবরে এখতিয়ারি, অবশ্যই সেটা সবরে এখতিয়ারি ছিল। না না
শেখ, তৃতীয় নম্বর কোশ্চেন, এই যে আমরা ডিফারেন্ট টাইপ অফ সাবর, সাবর আল্লাহ কমান্ডমেন্ট সম্বন্ধে হারাম থেকে দূরে থাকা, এই যে সাবর গুলো শিখতেছি, এই প্র্যাকটিস করা, এটার সাথে কোনো ফিক রিলেটেড কোনো সম্পর্ক আছে?
হ্যাঁ অবশ্যই, আল্লাহর আওয়ামের এবং আল্লাহর নওয়াহি, যেগুলা যত ফিক আছে সবগুলাই তো আল্লাহর আওয়ামের এবং নওয়াহির সাথে রিলেটেড। না আমরা যে কাজগুলো করি, সালাত, সিয়াম, এই যে বিষয়গুলো, এই বিষয়গুলা কি এইগুলা ফিকহুল ইবাদা? না, সালাতের যে ফিক, যেটা সালাত সম্পর্কিত যে বিধিবিধান গুলো, এইগুলা ফিকহুল ইবাদা? না, ফিকহুস সালাত, ফিকহুস সিয়াম, তারপরে ধরেন এই যে ফিকহুস যাকাত, ফিকহুল হজ, ফিকহুস যিকির। আপনি যেভাবে ইচ্ছা সেভাবে আল্লাহর যিকির করতে পারবেন না, উদউ রাব্বাকুম তাদাররুউন ওয়া খুফিয়া, আল্লাহকে নীরবে এবং বিনীতভাবে আল্লাহকে ডাকতে হবে। তো এই যে উদউ রাব্বাকুম, আল্লাহকে ডাকো, এই যে দোয়া, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা, আল্লাহকে জিকির করো, হে ইমানদারগণ আল্লাহর জিকির করো, এটা আদিষ্ট বিষয় না, আওয়ামির। তো এই আওয়ামির গুলো কিভাবে করবেন, এটার সাথে ফিক অবশ্যই রিলেটেড। হ্যাঁ, উদউ রাব্বাকুম তাদাররুউন ওয়া খুফিয়া, واذكروا الله في ايام معدودات, তারপরে আকিম الصلاه طرفي النهار, দিনের দুপাশে সালাত কায়েম করো, وزلفا من الليل ان الحسنات يذهبن السيئات, اوامر এবং নওয়াহি যেগুলো আছে ফিকহ, তো এগুলোর সাথেই সম্পর্কিত। نعم, بارك الله فيكم. ওয়া
আলাইকুম শেখ, بارك الله فيك শেখ। নাফস এবং হাওয়ার মধ্যে সম্পর্ক এবং ডিফারেন্স কি, এবং নাফস এবং রূহ মধ্যে ডিফারেন্স এবং সম্পর্ক কি?
নাফস এবং হাওয়ার মধ্যে সম্পর্ক হলো, যেমন দেখেন মাথা, আমাদের মাথা এবং চিন্তা, এই দুইটার মধ্যে যে চিন্তাটা মাথায় আসে, চিন্তাটা মাথায় আসে কিন্তু মাথা চিন্তা না আর চিন্তা মাথা না, ঠিক এইভাবে নাফস, নাফসটা হলো এটা অন্তর, আর হাওয়াটা হইল কি এই অন্তরের মধ্যে যে বিষয়টা আসে এটি হইল কি হাওয়া।
না মাশাআল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ ফিকুম শেখ।
আফিয়াকুম
শেখ। ইখওয়ানরা সবাই আপনার কাছে সালাম জানাইছে এবং তারা আপনার কাছে দোয়া চাইছে।
আলাইকা আলাইহিমুসসালাম ওয়া রাহমাতুল্লাহ
শেখ।
আপনারা আমাদের জন্য বিশেষ করে রমাদান, এই রমাদানকে, রমাদানের প্রত্যেকটা মুহূর্ত এইটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একটা বিশেষ গনিমত, প্রত্যেকটা মুহূর্তকে বিশেষ গনিমত মনে করবেন আপনারা সবাই, এবং আমরাও যেন প্রত্যেকেই রমাদানের প্রত্যেকটা মুহূর্তকে গনিমত হিসাবে মনে করতে পারি এবং এটাকে মূল্যায়ন করতে পারি সঠিকভাবে। আল্লাহ জাল্লাহু আলা আমাদেরকে সেই তৌফিক দিন। আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদের প্রতি তার যে অশেষ রহমা, সেই অশেষ রহমতের একটা বিশেষ নিদর্শন হলো শাহরু রমাদান আল্লাযি উনজিলা ফিহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু। আমরা যারা রমাদান পর্যন্ত আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদের হায়াত দেবেন, আমরা প্রত্যেকেই যেন রমাদানের সিয়াম যথাযথভাবে পালন করতে পারি। এবং এই ক্ষেত্রে আমার খুবই মনে পড়ছে ইমাম আলবানী রাহিমাহুল্লাহর একটা কথা, যে আমরা সাধারণত জানি মুফতিরাত উৎসব রোজা ভঙ্গকারী বিষয়গুলো হলো খানা পিনা এবং এই যে যৌনাচার দিনের বেলা, এই তিনটা বিষয় বিশেষ করে রোজা ভঙ্গের কারণ হয়ে থাকে। কিন্তু ইমাম আলবানী রাহিমাহুল্লাহ বলছেন যে দেখো আসলে শুধুমাত্র এই তিনটা বিষয় কিন্তু রোজা ভঙ্গের কারণ না, রোজা ভঙ্গের আরো কিছু কারণ আছে, যে কারণগুলো এই তিনটা বিষয়গুলো হলো এগুলো হলো এক্সটার্নাল এক্সটার্নাল কারণ। রোজার দুইটা দিক আছে, একটা হলো ইন্টারনাল আর একটা হলো এক্সটার্নাল। এক্সটার্নাল এক্সটার্নালি আমরা বলবো যে রোজা ভেঙে গেছে যদি এই তিনটা বিষয়ে যে কোনো কাজ কেউ করে তাহলে তার রোজা ভেঙে যাবে, কিন্তু রোজার যে এক্সটার্নাল যে রূপটা এই রূপটা ওই দিক থেকে রোজা ভেঙে যাবে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মাল্লাম ইয়াদা কাউলাজ যুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতান আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু, যে মিথ্যা কথা পরিত্যাগ করলো না আর মিথ্যা প্র্যাকটিস করা বাদ দিল না, তার এই যে খানা পিনা বর্জন করার কোন প্রয়োজন আল্লাহ নেই। তো এই এই যে বিষয়গুলো যে অভ্যন্তরীণ ভাবে যে তাকওয়া অর্জন করা, এই তাকওয়াটাই হলো রোজার মূল প্রকৃত রূপ। সঠিকভাবে তাকওয়া অর্জন করতে পারাটাই হলো, কেউ যদি রোজা রেখে সঠিকভাবে তাকওয়া অর্জন করতে পারে তাহলেই সে প্রকৃত রোজাদার হিসাবে গণ্য হবে। নতুবা একজন লোক খানা পিনা বর্জন করছে ঠিকই, বাহ্যিক ভাবে দেখা যাচ্ছে সে রোজা রাখছে, কিন্তু প্রকৃত অর্থে সে রোজাদার হিসাবে গণ্য হবে না যদি না সে অন্যান্য যে বিষয়গুলো নিষিদ্ধ বিষয়গুলো যদি সে বর্জন করে। এই জন্য আমাদেরকে বুঝতে হবে যে অবশ্যই যে আমি শুধুমাত্র বাহ্যিক ভাবে দিনের বেলা খানা পিনা থেকে আমি বিরত থাকলাম আমার রোজা হয়ে গেছে এটা মনে করার আদৌ কোনো কারণ নেই। প্রকৃত অর্থে যদি রোজাদার হতে হয় অবশ্যই আমাদের অভ্যন্তরীণ দিক থেকে আমাদের আখলাকে হাসানা, একজন রোজা রেখে আরেকজনকে গালাগালি করলাম, অন্যজনের প্রতি হিংসা বিদ্বেষ পোষণ করলাম, হ্যাঁ কারো ব্যাক বিটিং করলাম, গীবত নামিমা এগুলা চলতে থাকলো আর এদিকে আমি রোজাদার, আল্লাহ এই এই রোজার কোনো প্রয়োজন আল্লাহ নেই, কোনো প্রয়োজন আল্লাহ নেই। সুতরাং আর রোজার যে মূল কথা যেটা কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন লাআল্লাকুম তাত্তাকুন, এই তাকওয়া অর্জন করতে পারাটাই হলো রোজার মূল উদ্দেশ্য এবং এটি হচ্ছে প্রকৃত রোজা। এর জন্য আমরা যত যেন তাকওয়া অর্জন করতে পারি এবং রোজার যে বিরোধী যে বিষয়গুলো মন্দ চরিত্র, কারোর সাথে দুর্ব্যবহার করা, কাউকে গালিগালাজ করা, কারো প্রতি বিদ্বেষ পোষণ করা অন্তরের মধ্যে, হ্যাঁ কারো জেবত করা, নামিমা করা, মিথ্যা বলা, সুদ ঘুষ নেয়া, হ্যাঁ রমাদানে সুদ ঘুষের লেনদেন অনেক বেশি বেড়ে যায় কারণ ঈদের বাজার করতে হবে, এর কারণে এই যে আমাদের সমাজে রমাদানে উদার হস্তে ঘুষ গ্রহণ করতেছে। হ্যাঁ তো এদিকে আবার দেখা যায় যে সিয়াম পালন করতেছে, এই ধরনের সিয়ামের কোনো প্রয়োজন আল্লাহ নেই। সুতরাং আল্লাহ সুবহান ওয়া তাআলা এই সব বিষয় থেকে বিষয়গুলো বর্জন করে আমরা যেন প্রকৃত অর্থে তাকওয়া অর্জন করতে পারি এবং সঠিকভাবে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় এমন রোজা যেন আমরা রাখতে পারি। এই জন্য আল্লাহ সুবহান ওয়া তাআলার কাছে আমি আমার জন্য এবং আপনাদের সকলের জন্য সেই তৌফিক কামনা করছি, আর আমাদের এই বিষয়ে সকলেরই সচেষ্ট থাকা, সতর্ক থাকা আবশ্যকীয়। আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন।
শেখ আমাদের আর চারটা কোশ্চেন আর একটা কমেন্ট ছিল। শেখ আমাদের একজন জিজ্ঞেস করতেছে সাত নাম্বার পয়েন্টটা যদি আপনি খুব ব্রিফলি আবার একটু রিপিট করতেন।
আবার বলেন আফা,
সাত নম্বর পয়েন্টটা যদি আবার একটু বৃষ্টি,
সাত নম্বর পয়েন্ট, আচ্ছা সাত নম্বর পয়েন্টটা ওই যেটা মানে যারা বলেন যে আদেশকৃত বিষয়গুলো পালন করা নিষেধকৃত বিষয়গুলো বর্জন করার থেকে উত্তম, এদের এদের তাদের যে তারা তাদের পক্ষে যে পয়েন্ট গুলা বলছেন এর মধ্যে সাত নম্বরটা না
সাত নম্বর নাম শেখ?
আচ্ছা সাত নম্বর
আফওয়ান শেখ, যে জায়গা আপনি আদম আলাইহিস সালামের
সম্পর্কে, জি জি জি, হ্যাঁ এখানে যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যে ওনার থেকে যে গুনাহটা হয়েছিল সেই গুনাহটা হয়েছিল নিষেধকৃত বিষয়ের উপরে বিষয় থেকে আল্লাহ নিষেধকৃত বিষয় থেকে ধৈর্য ধারণ না করার কারণে। আর ইবলিস যে পাপ করছিল সেটা হচ্ছে আল্লাহর আদেশকে লঙ্ঘন করার কারণে, অর্থাৎ আল্লাহর আদেশকৃত বিষয়ের উপরে সবর না করার কারণে। নিষেধকৃত বিষয়ে থেকে ধৈর্য ধারণ না করার কারণে যে গুনাহ হয়েছিল আদম আলাইহিসসালাম যে গুনাহ করছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওবার দ্বারা সেটা ক্ষমা করে দিয়েছেন, কিন্তু আদেশকৃত বিষয়ে উপরে বিষয়ের উপরে ধৈর্য ধারণ না করে ইবলিস যে পাপ করছিল তার এই পাপটা ছিল অমার্জনীয়।
আরেকটা কোশ্চেন আছে শেখ, এটা আমাদের টপিকের উপরে আপনি মেনশন করছেন, বাকিগুলো আপনার আউট অফ টপিক। আপনি যে মেনশন করছেন যে একভাবে একটা মানুষের পানিশমেন্ট শাস্তি কেয়ামতের দিনে কমতে পারে তার যখন তার মৃত্যুর সময় সে কষ্ট পায়, আমাদের একজন লিসেনার সেটা প্রুফ চাইছে
যে
মৃত্যুর সময় কেউ যদি শাস্তি পায় অথবা
পানিশমেন্ট কি হলো, এটার প্রমাণ হলো
কবরের মধ্যেও যদি সে পানিশ মানে শাস্তি পায়,
এটার প্রমাণ হলো যে যে সমস্ত আয়া কোরআনে কারীমের আয়াতে কিংবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশুদ্ধ থেকে বর্ণিত বিশুদ্ধ হাদিস থেকে জানা যায় এবং আপনারা সবাই জানেন কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা, অন্য আয়াতে আল্লাহ জাল্লা ওয়া আলা বলছেন জাযাউ সাইয়্যাতিন সাইয়্যাতুম বিমিসলিহা, মন্দের প্রতিফল তার সমপরিমাণ। এখন যখন কেউ কোনো মন্দ কাজ করে তখন এইটা তার প্রতিফল, তাকে তার প্রতিফল দেয়া হয়, সেই প্রতিফলটা যখন আদায় হয়ে যাবে সম্পন্ন হয়ে যাবে তারপরে এর থেকে বেশি পানিশমেন্ট দেয়া এইটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ম না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা করেন না। ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা, তোমার রব কারো উপরে জুলুম করেন না। এখন মৃত্যুর সময়ে যে কষ্ট সেই কষ্টটা কে দিচ্ছে, বান্দাকে সেই কষ্টটা কে দিচ্ছে? অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে হচ্ছে। তো এই কষ্টটা কেন হচ্ছে? নিশ্চয় হয়তো তার পাপের কারণে তার এই কষ্টটুকু হচ্ছে অত্যাধিক। এই যে একটা তো আছে যে মৃত্যুর সময় ইন্না লিল মাউতি লা সাকারাত, মৌতের জন্য সাকারাত আসি, কিন্তু এই যে অত্যাধিক কষ্ট, এই কষ্ট কিংবা এই যেমন সহিহ হাদিস থেকে জানা যায় যে অসুস্থতা এটাও গুনাহ, মানুষের গুনাহের কাফফারা হতে পারে মৌতের সময়ে কিংবা কবরে যে তাকে যে শাস্তি দেয়া হলো, কবরে যে শাস্তি হয় এই শাস্তিটা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বান্দাকে দেয়া হচ্ছে, এই বিষয়ে কারো কোনো দ্বিমত নেই। এই শাস্তিটা যদি তার যে পরিমাণ অপরাধ বা গুনাহ সে করছে সেটা যদি এই শাস্তিতে শেষ হয়ে যায় তাহলে পরকালে ইয়াউমুল কিয়ামা তখন তার জাহান্নামের আগুনে নিপতিত হওয়ার আর সম্ভাবনা থাকে না। এখন প্রশ্নকারী যে লিসেনার যে প্রশ্ন করছেন যে এখানে কবরের যে আজাব হয় কিংবা মৃত্যুর সময় যে কষ্ট হয় এই কষ্ট দ্বারা যে পাপ মোচন হয় এর প্রমাণ কি? এর প্রমাণ হইল এটাই যে এই পাপটা হচ্ছে, এই যে আজাবটা হচ্ছে, এই আজাবটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিচ্ছেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাকে দিচ্ছেন এটা তার পাপের কারণেই হচ্ছে। আর যে আজাবটা সে পেয়ে যায় যখন কেউ কোনো পানিশমেন্ট হয়ে যায় পেয়ে যায় তখন এই পানিশমেন্টের দ্বারা তার যে তার নির্ধারিত তার জন্য যে শাস্তি নির্ধারিত তার যেটা প্রাপ্য ছিল সেই প্রাপ্যটা তো কমবেই, সেটা তার বাড়বে না। একজনকে ছয় মাস মেয়াদে জেল দেওয়া হলো, তো ছয় মাস মেয়াদে জেল দেওয়া হলো, যখন সে একদিন জেলে অতিবাহিত করবে তখন তো তার ছয় মাস থেকে একদিন কমে গেল। তো প্রতিটি ধাপে ধাপে মানুষকে মানুষকে যে কষ্ট দেয়া হয়, যে কষ্ট শাস্তিটা পায়, সে শাস্তিটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে, কবরের কোন শাস্তি এটা মানুষের পক্ষ থেকে তাকে দেয়া হয় না, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে দেয়া হয়। এখন এই যে শাস্তিটা পেল এটা কিসের কারণে? নিশ্চয় তার কোনো অপরাধের কারণে। তো সেই অপরাধের কারণে সে যে শাস্তিটা পাচ্ছে, এই শাস্তিতে এই শাস্তি পাওয়ার কারণে তার যে প্রাপ্য যে শাস্তিটুকু ছিল সেটা কমছে না বাড়ছে? সেটা অবশ্যই কমতেছে। আর এই যে কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাযাউ সাইয়্যাতিন সাইয়্যাতুন বিমিছলিহা, যদিও হাসানাত গুলোর ভালো কাজের প্রতিদান দেয়া হয় দশ গুণ, ইলা সাবঈ মিআতি যুরফিন ইলা আদআফিন কাসীরা, কিন্তু মন্দ কাজের প্রতিফল দেয়া হয় তার সমপরিমাণ। মৃত্যুর সময়ের এই কষ্ট, কবরের কষ্ট, এই কষ্টগুলো মানুষকে তার পাপের প্রতিফল হিসাবে দেয়া হয় এবং এর দ্বারা তার পাপ মোচন হয়, তার পাপ তার শাস্তিটা কমতে থাকে। না আমি একটু কিছু সময় পরে ইনশাআল্লাহ কিছু সময় পরে আমি আপনার ফোন দিলাম, কিছু সময় আল্লাহ আসসালামু
এটার মানে কি যে সালা পারফর্ম করো নাকি সালা সোসাইটিতে এস্টাবলিশ করো? যদি সালা সোসাইটি এস্টাবলিশ করা হয় তাহলে কি এটা জেনারেল পিপল জেনারেল পাবলিকদের ডিউটি?
ও আখে, এটার এটা এটা সালাত প্রতিষ্ঠা করো, সালাত প্রতিষ্ঠা করো, আকিমিস সালা, আকিমু আস-সালা, আকিমু আস-সালা, এটা এই যে নির্দেশটা হলো বহুবচনের জন্য, যখন বহু আকিমু এটা প্লুরাল যখন আসবে ফেলে আমার, এটা যখন সিগাতুল আমর যখন এটা প্লুরাল আকিমু, আর আকিমি আকিমি এটা হলো গিয়া ফেলে আমার, সিগাতুল আমর এটা হলো কি ওয়াহিদ বা যে সিঙ্গুলার। তো এখানে যে কথাটা আমি যেটুকু বুঝছি যে প্রশ্নকারী যিনি তার যিনি বলছেন যে সালাত পারফর্ম করা উদ্দেশ্য না সালাত এস্টাবলিশড করা উদ্দেশ্য, এটাই তো নাকি সমাজে এস্টাবলিশ করা? আসলে সালাত যেখানে প্লুরাল শব্দে সালাত কায়েমের নির্দেশ আসছে সেখানে সবাইকে জামাতের সাথে সালাত পারফর্ম করার নির্দেশ দেওয়া হয়েছে। সালাত সমাজে এস্টাবলিশ করা এটা এটার এটার অর্থ কি? সালাত সমাজে এস্টাবলিশ করা এটার অর্থ কি? সমাজের লোকেরা যারা আছে সবাই সালাত আদায় করবে, এই তো? এখন যদি আমরা বুঝি যে সালাত এর অর্থ সালাত পারফর্ম করা না, খেলাফত কায়েমের মতো সালাত কায়েম করা এটা যদি উদ্দেশ্য হয় তাহলে কোরআনে কারীমের যে আয়াতে আল্লাহ জাল্লা ওয়া আলা বললেন আকিমিস সালাত তারাফাই নাহার, আকিমিস সালাত এককভাবে তুমি সালাত কায়েম করো, তুমি সালাত কায়েম করো, এই নির্দেশটা তো সবার প্রতি। এখন এই আয়াতের শানে নুজুল সম্পর্কে জানা যায় যে একজন সাহাবি রাদিয়াল্লাহু আনহু তিনি তার নফসের খুব প্রবৃত্তিতে পড়ে একজন মহিলা তার কাছে গেছিলেন খেজুর কেনার জন্য। তো যাই হোক, উনি তার নফসে আম্মারা তারা তাড়িত হয়ে ওই মহিলাকে জাস্ট দরা ছোঁয়ার মধ্যে একটু দরা ছোঁয়া করছেন, এরপরে তার সাহাবী সুলভ যে অন্তর, সেই অন্তরটা তাকে তাড়িত করছে, তাকে উদ্বুদ্ধ করছে যে না তুমি যেটা করছো সেটা ভুল করছো। শুধুমাত্র যদিও বিষয়টা ছিল একদম ধরাছোঁয়ার মধ্যে, এর থেকে বেশি কিছু না, কিন্তু এরপরেও যেহেতু উনি সাহাবি, তার ওই সাহাবি সুলভ মনটা চাঙ্গা হয়ে উঠছে, তিনি নিজের ভুলটা বুঝতে পারছেন, দৌড়ে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলছেন, ইয়া রাসূলুল্লাহ ফাআলতু কাযা ওয়া কাযা, আমি এই করছি, আমার বিষয়ে আমার উপরে হাত যেটা আছে শরীয়ত নির্ধারিত শাস্তি আমার উপরে প্রয়োগ করুন। রাদিয়াল্লাহু আনহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সময় চুপ থাকলেন, এরপরে তার সম্পর্কে এরপরে কোরআনে কারীমের এই আয়াত নাযিল হয়েছে, আকিমিস সালাতা তারাফাই নাহার ওয়া যুলাফা মিনাল লাইল ইন্নাল হাসানাত ইউযহিবুনা সাইয়্যাত, যে ভালো কাজ মন্দ কাজকে মিটিয়ে ফেলে, যালিকা যিকরা লিল যাকিরিন। তো এই আয়াত নাযিল হওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ফুলান কোথায়, তো তিনি আসলেন বললেন যে এই এই আয়াতটাকে শুনালেন, তো উনি বললেন ইয়া রাসূলুল্লাহ আলী হাযা খাসসা, যে এই হুকুমটা কি শুধু আমার জন্য আসলো, এটা কি আমার জন্য এই স্পেশাল অর্ডারটা মার্সিটা, এটা কি আমার জন্যই শুধু? তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন না, বাল্লি উম্মতি আম্মাতান, আমার সকল উম্মতের জন্য এটা, ইন্নাল হাসানাত ইউযহিবুনা সাইয়্যাত। এখন এই যে আয়াত দ্বারা কি বোঝা গেল, যে একজন বিশেষ সাহাবীর বিশেষ একটা প্রেক্ষাপটে এই আয়াতটা নাযিল হয়েছে, ওই আয়াতের প্রথম শব্দটা কি, আকিমিস সালাহ। এখন কি ওনাকে সমাজে সালাত প্রতিষ্ঠিত করতে বলা হয়েছে, না সালাত পারফর্ম করতে বলা হয়েছে? এই নির্দেশটা তো আসলো একজনের প্রতি, একজনকে একজনের প্রেক্ষাপটে আসলো, যদিও পরবর্তীতে এই হুকুমটা সবার ক্ষেত্রেই প্রযোজ্য। সুতরাং এখানে মূলত আকিমিস সালাহ, সঠিকভাবে সালাত পারফর্ম করা, সঠিকভাবে সালাত আকিম, এই যে কামা ইয়াকুমু এই শব্দের মধ্যে, এটা শুধুমাত্র প্রতিষ্ঠিত করা অর্থে বোঝায় না, পারফর্ম করা শুধুমাত্র পারফর্ম করাই বোঝায় না, সঠিকভাবে সঠিকভাবে কোনো কিছু অনুশীলন করা এর মধ্যে এই অর্থের মধ্যে নিহিত, সঠিকভাবে নামাজ পারফর্ম করা আর নামাজ এস্টাবলিশড করা। নামাজ এটা কোনো পিলার না, এটা পাঁচতলা বিল্ডিং এর কোনো পিলার না যে এটাকে কোনো জায়গাতে এস্টাবলিশ করা হবে। আমি নিজে সালাত পারফর্ম করব, ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন, আপনার নিকটাত্মীয় যারা আছে তাদেরকে আপনি ভয়ভীতি দেখান, তাদেরকে আল্লাহর ভয় দেখান, তাদেরকে নামাজে উদ্বুদ্ধ করুন, এটাই হচ্ছে দাওয়া। এই দাওয়ার মাধ্যমে তাদের তারাও যখন নামাজের পারফর্মার হয়ে যাবে, তখনই এই এই তো জামায়াত হয়ে গেল। এইভাবে এই নামাজকে যদি এস্টাবলিশড আমরা বুঝি, নামাজ সালাতকে এস্টাবলিশড করা, তাহলে এইভাবে সালাত এস্টাবলিশড করতে হবে। ওয়ামুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা, ওয়ামুর আহলাকা বিস-সালাহ, কিয়ামের অর্থ কি, আকিমিস সালাহ, ওয়ামুর আহলাকা বিস-সালাহ, আপনার আহলকে আপনার পরিবারকে আপনি সালাতের নির্দেশ দিন যেন তারা সালাত আদায় করে। এইভাবে সালাত নিজে আমি পারফর্ম করব, অন্যকে সালাতের দাওয়াত দিব, সালাতের গুরুত্ব তাকে বুঝাবো, এইভাবেই একটা সমাজ, সালাত আদায়কারী একটা সমাজ প্রতিষ্ঠিত হবে, মুসল্লিদের একটা গ্রুপ হবে, একটা জামাত হবে, সবাই মিলে জামাতে সালাত আদায় করবে, এটাই হচ্ছে সালাত কায়েমের মূল অর্থ। আর এছাড়া যে সালাত এস্টাবলিশড করা, হ্যাঁ সালাত এস্টাবলিশড করা, যারা বলেন আমি বুঝি না যে সালাত এস্টাবলিশড এটা কিভাবে কোথায় এস্টাবলিশড হবে, এটা তো কোনো এক্সটার্নাল কোনো বিষয় না যে এটাকে আমরা এক জায়গায় নিয়ে এখানে কি করে দিলাম পিলারটা, এটা এস্টাবলিশ করে দিলাম, এটা এমন জিনিস না। ওয়া আমুর আহলাকা বিস-সালাহ, আপনি আপনার আহলকে সালাতের নির্দেশ দিন, আপনি আপনার নিকটাত্মীয় যারা আছে তাদেরকে ভয়ভীতি দেখান, সালাত আদায় না করলে এর ভয়ানক পরিণতি কি সে সম্পর্কে তাদেরকে জানান, তাদেরকে সালাতের সময় ডেকে নিয়ে আসেন, সালাতে আসতে বলেন, আপনি আপনার সমাজে আপনার আশেপাশে যে সমস্ত লোক আছে তাদেরকে বলেন হাইয়া আলা সালাহ। এইভাবে তো সালাত কায়েম করতে হবে।
নাম জাযাকাল্লাহ খায়র শেখ, আপনার খুব সুন্দর অ্যানসারের জন্য। শেখ আর দুইটা কোশ্চেন আছে, একটা কোয়েশ্চেন হচ্ছে যে আমরা কিভাবে ধর্ম দিন স্টাবলিশ করব, আর কোন জামা যদি যদি তারা যদি ক্লেম করে যে তারা দিন স্টাবলিশ করতেছে, তার মানে কি তারা মানহাজ সালাফ সালেহ অনুসার করতে অনুসারী?
আফন আখি, আপনি আবার বলেন একটু কষ্ট করে। না
শেখ, কোশ্চেনের দুইটা পার্ট। প্রথম পার্ট হচ্ছে যে আমরা আমাদের আমাদের কি কোনো ডিউটি আছে নাকি দিন স্টাবলিশ করার জন্য, আর সেকেন্ড হচ্ছে যে কোনো জামা কোনো গ্রুপ যদি ক্লেম করে যে তারা দিন স্টাবলিশ করছেন, তার মানে কি তারা তাহলে তারা মানহাজ সালাফ সালেহ অনুসারী?
কোন গ্রুপ যদি থাকে যে তারা দিন এস্টাবলিশ করছেন, তাহলে তারা কি, হ্যাঁ
তারা ক্লেম করতেছে যে তারা এস্টাবলিশ
দিন এস্টাবলিশ করছেন, তারা কি মানহাজ সালাফের অনুসারী? এই তো
না,
প্রশ্নগুলো খুব আজিব। বারাকাল্লাহু ফিকুম। প্রথম যে প্রশ্ন যেটা, যে আমরা কি দিন এস্টাবলিশ করার জন্য কি মানে বা দিন এস্টাবলিশ করা এটা কি আমাদের ডিউটি? অবশ্যই দিন এস্টাবলিশ করা এটা আমাদের প্রত্যেকের ডিউটি। ওয়া আকিম ওয়াজহাকা লিদ্দিনি হানিফা ফিতরাতাল্লাহি আল্লাতী ফাতারান নাস আলাইহা লা তাবদীলা লিখলকিল্লাহ যালিকা দ্বীনুল কাইয়্যিম। ওয়া আকিম ওয়াজহাকা লিদ্দিন, আপনার আপনি আপনার নিজেকে আকিম ওয়াজহাক আপনার চেহারাকে মানে আপনাকে দিনের জন্য প্রতিষ্ঠিত করুন একনিষ্ঠভাবে হানিফা। ওয়া আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফীহ ওয়ালা তাফাররাকু ফীহ। দিন কায়েম করো, বিচ্ছিন্নতা অবলম্বন করো না। আগে সালাত কায়েমের যে অর্থ আমি বলেছি, দিন কায়েমের অর্থ কিন্তু সেটাই, ও আন আকিম ওয়াজহাকা লিদ্দিন। এই যে কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীকে নির্দেশ দিচ্ছেন ও আন আকিম ওয়াজহাকা লিদ্দিন, সালাত কায়েমের যে অর্থ দিন কায়েমেরও কিন্তু সেই অর্থ। দিন কায়েম করার জন্য আমরা যেভাবে সালাত কায়েম করার জন্য আমরা প্রত্যেকে আদিষ্ট, দিন কায়েমের জন্য আমরা প্রত্যেকে আদিষ্ট। এখন কথা হলো দিন কি? আদ-দীন, আদ-দীন হুয়াল ইবাদা। দিন হচ্ছে ইবাদা, দিন হচ্ছে আল্লাহর আনুগত্য, দিন হচ্ছে আল্লাহর আওয়ামের গুলো সঠিকভাবে পালন করা, আল্লাহর নওয়াহি গুলো থেকে বিরত থাকা, এটি হচ্ছে, এই তো হচ্ছে দিন। দিন হচ্ছে আল্লাহর প্রদর্শিত পথ, আল্লাহ আল্লাহর নির্দেশিত, আল্লাহর নির্দেশিত আল্লাহর প্রবর্তিত পথ, এটি হচ্ছে দিন। তো এই দিন আমরা অবশ্যই কায়েম করার জন্য প্রত্যেকেই আদিষ্ট। ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিন লাহুদ্দিন হুনাফা। তাদেরকে এছাড়া আর কোনো আদেশ করা হয়নি, ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিন লাহুদ্দিন, দিনকে অর্থাৎ ইবাদতকে, লিয়াবুদুল্লাহ মুখলিসিন লাহুদ্দিন আই লিয়াবুদুল্লাহ মুখলিসিন লাহুল ইবাদা। ইবাদতকে আল্লাহর জন্য খালিস একনিষ্ঠ করে করার জন্যই তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে। সুতরাং প্রত্যেকেই আমরা খালিস একনিষ্ঠভাবে দিনকে আল্লাহর জন্য প্রতিষ্ঠিত করার জন্য আমরা আদিষ্ট। লিয়াবুদু আল্লাহ মুখলিসিন লাহুদ্দিন হুনাফা ওয়া ইয়াকিমুস-সালাহ ওয়া ইউতুয যাকাহ ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা। এই যে সূরাতুল বাইয়িনার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর সুস্পষ্ট একদম ব্যাখ্যা দিয়ে দিয়েছেন, এটাই হচ্ছে দিন। কি দিন? সালাত কায়েম করো, ইয়াকিমুস-সালাহ ওয়া ইউতুয যাকাহ, যাকাত আদায় করবে, সালাত কায়েম করবে, ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা, এটাই হচ্ছে সঠিক ধর্ম, এটাই সঠিক দিন। এই দিনে তারা কায়েম করবে, সালাত কায়েম করবে, যাকাত দেবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ নিষেধ গুলো মেনে চলবে, ওয়া যালিকা হুয়াদ দীন, এটি তো দিন। এইটা কায়েম করবে, এটার জন্য প্রত্যেকেই আদিষ্ট। দ্বিতীয় প্রশ্ন যেটা, সেটা হচ্ছে যে যদি কেউ দিন কায়েমের কোন দল বা কোন গ্রুপ দিন কায়েমের জন্য কাজ করে তাহলে এটা কি মানহাজ? হ্যাঁ, যেহেতু দিন 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 কায়েম করা এটা করার জন্য প্রত্যেকে আদিষ্ট, এটা তো অবশ্যই শুধু মানহাজ সালাফ না, এটাই তো হলো দিনের মূল কাজ। প্রত্যেকেই কাজ করবে দিন কায়েমের জন্য, প্রত্যেকেই কাজ করবে। আমি দিন কায়েম করব, আমি সালাত আদায় করব, আমি যাকাত দেব, আমি সিয়াম পালন করব, আমি হজ আদায় করব, আমি আল্লাহ সুবহান ওয়া তাআলা সব আদেশ নিষেধ গুলো মেনে চলব। হ্যাঁ, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদর্শিত অনুসৃত পথ অবলম্বন করে চলব, এটাই তো হচ্ছে আমার দিন। তো এই দিনের জন্য যেভাবে একটা ব্যক্তি, প্রত্যেকটা ব্যক্তি যেভাবে এটার জন্য আদিষ্ট, এইভাবে প্রত্যেকটা সমাজ এটা এই নির্দিষ্ট সবার প্রতি। তো এর জন্য যে কোনো একটা গ্রুপ কাজ করবে সম্মিলিতভাবে, অবশ্যই ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, আল্লাহর রজ্জুকে সম্মিলিতভাবে আঁকড়ে ধরো। তো সম্মিলিতভাবে আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরা এটাই তো হচ্ছে দিন। আঁকড়ে ধরবে এটার জন্য তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ রয়েছে। কিন্তু দিন কায়েমের অর্থকে ভিন্নভাবে নেয়া, দিন কায়েমের অর্থ যে নিজের মধ্যে আমি দিন প্র্যাকটিস করি আর না পারি, আমার স্টেটে দিন কায়েম করব, এইগুলো হলো বুকামি ছাড়া আর কিছু না। আমি নিজের মধ্যে যদি দিন কায়েম না করতে পারি তাহলে স্টেটে দিন কায়েম হবে কিভাবে? এই স্টেট এটা কি? এটা তো কিছু মানুষের একটা জামা, কিছু মানুষের একটা সমবেত, কিছু মানুষ যে জায়গায় সমবেত থাকে ওই জায়গাটাই আমরাকে ওইটাকেই বলি আমরা একটা সমাজ। আর এইভাবে বেশ কিছু সমাজের সমন্বয় যেখানে হয় আমরা সেটাকেই একটা স্টেট বলি। তো এই স্টেটটাকে মানুষ ছাড়া স্টেট, মানুষ ছাড়া তো স্টেট না, এটা তো খালি একটা দেশ না যে এটা একদম বিরান ভূমি, সাহারা মরুভূমি, ওইখানে কোনো মানুষ নেই, লোকজন নেই। হ্যাঁ, আফ্রিকার জঙ্গল, ওইখানে আমি দিন কায়েম, দিন কায়েম করতে হবে মানুষের মধ্যে। আমি নিজে দিন মানব, আমি দিন আমার ফ্যামিলির মধ্যে দিন প্রতিষ্ঠিত করব, আমি আমার সমাজে যারা আছে তাদের মধ্যে দিনের দাওয়াত দেব। হ্যাঁ, এইভাবেই আমি দিনের দাওয়াত পৌঁছাবো এবং নিজে মানবো, অন্যকে মানতে উদ্বুদ্ধ করব, দাওয়াত দেব। এইভাবেই মানুষজন দিনকে, প্রত্যেকেই দিন মেনে চলবে, এইভাবেই দিন কায়েম হয়। নতুবা দিন কায়েমের অন্য কোনো অর্থ নেই। দিন কায়েমের অর্থ দিনকে মেনে চলা, প্রত্যেকে নিজের নিজের অবস্থান থেকে দিনকে মেনে চলা, দিনের প্রতি মানুষকে দাওয়াত দেওয়া, এটি হচ্ছে দিন কায়েমের প্রকৃত অর্থ। সালাত কায়েমের যে অর্থ, দিন কায়েমের সেই একই অর্থ। রাষ্ট্রীয়ভাবে দিন কায়েম করার অর্থ এখানে কোরআনে কারিমে রাষ্ট্রীয়ভাবে দিন কায়েমের কোনো নির্দেশ দেওয়া হয়নি। প্রশ্ন অনেকেই প্রশ্ন করে থাকেন যে দিন কায়েম, আসলে প্রশ্ন যাই হোক না কেন, যদি উদ্দেশ্য হয় এটুকু যে রাষ্ট্রীয়ভাবে দিন কায়েমের জন্য আমরা আদিষ্ট কিনা না, তাহলে পরিষ্কার আনসার হলো যে না, রাষ্ট্রীয়ভাবে দিন কায়েমের জন্য আমরা কেউ আদিষ্ট না। কোন পার্সন যেভাবে আদিষ্ট না, ঠিক এইভাবে কোন জামাতও আদিষ্ট না। রাষ্ট্রীয়ভাবে খিলাফা, এই খিলাফা প্রদানকারী খিলাফা আসবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে। খলিফা হওয়ার যোগ্য হন, খিলাফত আসবে, এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াদা। খলিফা হওয়ার যোগ্য হন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যেভাবে সাধারণত আমরা কি বলি যে অপাত্রে কন্যাদান করা হয় না, সুপাত্র হতে হবে, উপযোগী পাত্র হয়ে যান, বাস উপযুক্ত যা কিছু পাওয়ার সেটা পেয়ে যাবেন, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই দান করবেন। আল্লাহর ওয়াদা রয়েছে, ওয়াদা আল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ, খিলাফত অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করবেন, এটা আল্লাহর পক্ষ থেকে আসবে, এটা আমাদের কায়েম করার কোনো বিষয় না। আমাদের কাজ হলো নিজে দিন মানব, নিজে দিন প্র্যাকটিস করব, দিনের প্রতি দাওয়াত দেব। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লা আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর, এই চারটা কাজ হলো আমাদের। আর এর পরিপ্রেক্ষিতে যা কিছু আসবে সেটা আল্লাহ সুবহান ও তাআলার পক্ষ থেকে, যা করণীয় সেটা আল্লাহ সুবহান তাআলা করবেন, এই ওয়াদা আল্লাহ তাআলার রয়ে গেছে। সুতরাং দিন কায়েম করার জন্য রাষ্ট্রীয় ভাবে দিন কায়েম করে আমি আমার নিজের মধ্যে, আমার নিজের মধ্যে আমলে সালেহ নেই, আমি নিজে ইমানিয়াত সম্পর্কে আমার কোনো জ্ঞান নেই, আমল আমলে সালেহ আমি করতে পারতেছি না, আমি দাওয়াতের কাজে নেই, আমি সবরের সবরে নেই, আমি আমি শুধুমাত্র দিন কায়েম, রাষ্ট্রে দিন কায়েম করব। আউযু বিল্লাহ, কি অদ্ভুত ব্যাপার! আল্লাহ সুবহান তাআলা যেখানে ওয়াদা করতেছেন যে তোমাদের, তোমরা আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা যারা ঈমান আনে এবং যারা সৎকর্ম করে, অবশ্যই অবশ্যই, এটা অত্যন্ত তাকিদের শব্দ দিয়ে আল্লাহ সুবহান তাআলা বলছেন যে অবশ্যই তাদেরকে আমি খিলাফত দান করব। তো খিলাফত তো আসবে আল্লাহ সুবহান তাআলার পক্ষ থেকে, এটা রাষ্ট্রে আপনি আমি আমরা কে, আমরা এটা এস্টাবলিশ করার কে? আমাদের ডিউটি হলো, আমি ব্যক্তি হই কিংবা আমরা দল হই, সালাফিজনদের কাজ কি? সালাফিজনদের প্রত্যেক সালাফিজন যদি প্রকৃত অর্থে কেউ নিজেকে সালাফে সালেহিনের মানহাজের অনুসারী বলে দাবি করে, তাহলে তার কাজ হলো সে অবশ্যই অ্যাকর্ডিং টু দ্য আন্ডারস্ট্যান্ডিং অব দ্য সালাফ আস সালেহ, কোরআন এবং সুন্না অনুশীলন করা, কোরআন এবং সুন্না অনুযায়ী নিজের জীবন পরিচালনা করা, কোরআন এবং সুন্না অনুযায়ী নিজের ফ্যামিলিকে, নিজের সমাজকে, নিজের আশেপাশে যারা আছে মানুষ মানব জাতিকে কোরআন এবং সুন্নার প্রতি, অনুশীলনের প্রতি আহ্বান করা, দাওয়াত দেয়া, এই পথে বাধা বিপত্তি যা আসবে এগুলোতে ধৈর্য ধারণ করা, এই হলো আমাদের, এই পর্যন্ত হলো আমাদের ডিউটি, ইমান, আমলে সালেহ, দাওয়াত এবং সবর, এই চারটা হলো আমাদের প্রত্যেকের ডিউটি, অব্লিগেটরি, প্রত্যেকে নিজের সাধ্য অনুযায়ী এগুলো করতেই হবে তাকে। ইমানের পরে অন্য যে বিষয়গুলো, আমলে সালেহ, সবর, দাওয়াত, সবর, এগুলা অবশ্যই নিজের সাধ্য অনুযায়ী এগুলা করতে হবে, এগুলা হচ্ছে আমাদের ডিউটি। আর পরবর্তীতে আমাদের কি প্রয়োজন, আমাদেরকে খেলাফত দান করবেন না জান্নাত দান করবেন, এসব বিষয়গুলো হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে, এগুলার জন্য আমাদের কাজ করলে, এগুলো আমাদের উদ্দেশ্য উদ্দেশ্য না, এগুলো আমাদের টার্গেটও না। এবং দেখেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতা পাঠালেন, অফার দিলেন যে মুহাম্মদ, আপনি কি বাদশাহ নবী হতে চান না বান্দা নবী হতে চান? যদি দিনে ইসলামের উদ্দেশ্য হতো খিলাফত, একামতে দিন মানে একামতে দৌলা যদি হতো, রাষ্ট্র কায়েম যদি হতো, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উত্তরে কি বলতেন? যে হ্যাঁ, আমি বাদশাহ নবী হতে চাই, রাষ্ট্র চাই, খিলাফত দরকার, দিন এস্টাবলিশ করবো আমি আমার জাজিরাতুল আরবে, সমগ্র বিশ্বে। সেটা যদি হতো তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা বলতেন, কিন্তু না, ইব্রাহিম আলাইহিস সালাম তাকে বললেন, ইয়া মুহাম্মদ তাওয়াযা আলি রাব্বিক, হে মুহাম্মদ তুমি তোমার রবের প্রতি তুমি বিনয় প্রদর্শন করো। তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? যে না, আমি বাদশাহ নবী হতে চাই না, আমি বান্দা নবী হতে চাই, যার কারণে আমরা এখন কি পড়ি, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু, মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু, মুহাম্মদ আল্লাহর বান্দা এবং রাসূল, বাদশাহ এবং রাসূল না। সুতরাং মুলক, খিলাফা, এগুলা এগুলা এগুলো আমাদের উদ্দেশ্য না, উবুদিয়্যাহ হলো আমাদের উদ্দেশ্য, আমরা যেন প্রকৃত অর্থে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দা হতে পারি, তার গোলাম হতে পারি, আমরা যেন প্রকৃত উবুদিয়্যাহ কায়েম করতে পারি, বাস। নাম বারাকাল্লাহ,
আল্লাহ বারাক ফিকুম শেখ, আপনার ক্লারিফিকেশনের জন্য জাযাকাল্লাহ খায়র। আশা করি এই কোশ্চেন থেকে ইয়ানি যারা শুনতেছেন তাদের কোনো মিসকনসেপশন যদি থাকে ইনশাল্লাহ সেটা দূর হয়ে যাবে, বারাকাল্লাহ শেখ। ফাইনাল ফাইনাল কোশ্চেন রমজান সম্বন্ধে, সিস্টাররা কি ইতিকাফ করতে পারবে মসজিদে, যে যেসব সোসাইটিতে তো অ্যালাউ করে না, এতে কি অ্যালাউ? প্রথমত সিস্টাররা কি মসজিদে ইতিকাফ করতে পারবে নাকি তাদের রুলটা কি?
আসলে এই বিষয়টা, এই বিষয়ে উলামায়ে কেরাম, আইম্মায়ে কেরামের মধ্যে ইখতিলাফ রয়েছে যে মসজিদে মহিলাদের জন্য এতেকাফ করা না করার, করা যাবে কি যাবে না, এই বিষয়ে বিষয়টা মতবিরোধপূর্ণ বিষয়। তবে এই বিষয়ে সবাই একমত যে মহিলারা মসজিদে এতেকাফ না করা, এবং বিশেষ করে বর্তমান সমাজ ব্যবস্থা, যে সমাজ ব্যবস্থা বা যে অবস্থা সমাজের, তাদের জন্য মসজিদে, তাদের জন্য মসজিদে যে এতেকাফ না করাটাই উত্তম।
আল্লাহ বারিক ফিকুম শেখ, জাযাকাল্লাহ খায়র।
হ্যাঁ,
আর কোনো কোশ্চেন আছে শেখ? আমি আপনাদের অনেক সময় নিয়ে ফেললাম, বারাকাল্লাহ ফিক।
আফিক বারাক, জাযাকুমুল্লাহু খায়র। ফি আমানিল্লাহ,
সুবহানাল্লাহ
ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।
আসসালামু আলাইকুম।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।